This track was downloaded from FusionBD.com.
কেমন যেন লাগছে।
কি হলো, শেষ মুহূর্তে পিছিয়ে যাবে নাকি?
ভয়ে কখনো গাছ ঝমঝম করে উঠবে
আমার কিন্তু এখনো ভরসা হচ্ছে না।
তা না, কি বলো, একটু ভয় ভয় লাগছে।
কখনো শিউরে উঠবে সারা শরীর।
ওদের কাছে এটা এক টুকরো কাগজ মাত্র, কিন্তু এটা আমার জীবন।
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে।
স্বাগত বন্ধুরা, কুয়াশা রাতে শুনছেন ABC রেডিও 90.2 এবং সঙ্গে আছি আমি শারমিন। এবং সবাইকে আমার তরফ থেকে এবং কুয়াশা টিমের তরফ থেকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজ জানিয়ে দিচ্ছি, এবং আজকে কুয়াশার 50তম পর্ব সম্প্রচারিত হচ্ছে, এবং সবার সহযোগিতা ছাড়া, ভালোবাসা ছাড়া এই দীর্ঘ পথ এগিয়ে যাওয়া সম্ভব ছিল না কোনো মতে। বিশেষ করে আমার টিমের এফোর্ট ছাড়া এটা আমার জন্য দুঃসাধ্য একটা ব্যাপার ছিল। আর যতটুকুই জনপ্রিয়তা সবকিছুরই কৃতিত্ব সবার, ABC রেডিও কর্তৃপক্ষ যারা আমাকে সুযোগ করে দিয়েছে কুয়াশার এই আয়োজন করবার জন্য, এবং বিশেষ করে কুয়াশা টিমে আমার সঙ্গে যারা আছে, সাউন্ডে খালিদ অভিনয় বা নাট্যাংশ পরিচালনায়, সাকিব ফারজানা আমার স্ক্রিপ্ট রাইটার, সিফাত মাহমুদ, তারপর রুম্পা ফারজানা এবং আরো অনেকে যারা নিয়মিত অভিনয় করেন, জাহিদ, তারপর আরো অনেকে আছে, কুমকুম, এখন একসঙ্গে এত নাম মনে পড়ছে না, রনি ভাই, মিলু ভাই, আরো অনেকের নাম করতে হয়, মঞ্জু ভাই আছেন, ABC সবাই, মোটামুটি ABC পরিবারের সবাই কুয়াশার সঙ্গে জড়িয়ে আছেন, কুয়াশার প্রত্যেকটা আয়োজনের সঙ্গে কারো না কারোর কিছু না কিছু অবদান আছে এবং প্রতি পর্বেই থাকে। তো যাই হোক, অনুষ্ঠান পুরোপুরি সম্প্রচার করবার আগে একটা কাজের খবর জানিয়ে দিই শুরুতেই। সেটা হচ্ছে, বৈশাখ আসছে, শুরু হচ্ছে নববর্ষ, নতুন সবকিছুর মজাটাই আলাদা। আর তাই গ্রামীণ ফোনে নতুন সংযোগে রয়েছে অ্যামেজিং অফার। এখন প্রতিটি নতুন সংযোগে 30 টাকা বা তার বেশি রিচার্জে পাচ্ছেন 11 পয়সা প্রতি 10 সেকেন্ড। আরও থাকছে 1.5 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি SMS আর এবং আরো অনেক কিছু। তাই লুফে নিন আপনার গ্রামীণ ফোন সংযোগ আর এগিয়ে চলুন বহুদূর। বিস্তারিত জানতে ভিজিট করুন www.grameenphone.com এই ঠিকানা, এই ঠিকানায়। আজকেও প্রতিবারের মতন কুয়াশায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমাকে লিখে পাঠাবার জন্য। আমাদের লিখে পাঠাবার ঠিকানা হচ্ছে 2221 এই নম্বরে লিখে পাঠাবেন। ও আরেকজনের নাম করতে ভুলে গেছে, সে হচ্ছে সেতু, যে নাকি এই বছরের শুরু থেকে জানুয়ারি মাস থেকে প্রতি আয়োজনে চমৎকার সব গল্প কোনো বিখ্যাত লেখকের এবং অথবা কোনো আমাদের যে নিয়মিত শ্রোতা যারা আছেন আমাদের লিখে পাঠান গল্প, তাদের গল্প পাঠ করে শোনায়, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেও আমাদেরকে খুব চমৎকার করে গল্পগুলো পড়ে শোনায়। আসলে নাম করতে গেলে অনেকের নামে করতে হয় একে একে, এখন এই মুহূর্তে হঠাৎ করে সব নামও মনে পড়ছে না। আর আমার ফ্যান পেজে যারা বন্ধুরা আছে তারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ যোগায় এবং সবসময় অপেক্ষা থাকে যে সোমবার রাত কখন আসবে, কখন কুয়াশা হবে ABC ফ্যান পেজ এবং রাজ্য সাবিনের ফ্যান পেজে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও বলছি যে সবার ভালোবাসা এবং উৎসাহ না থাকলে আজকে 50তম পর্ব হয়তো সম্প্রচার করা সম্ভব হতো না। এবং সবার কাছে এই এইটুকু এই দোয়াটাই চাইছি যাতে 50,000 পর্ব সম্প্রচার করতে পারে কুয়াশার। এইটুকুই তো, আজকেও আছে আমাদের সেরকমই বিখ্যাত একজন লেখকের গল্প শুরুতে একটা থাকছে অথবা না, এবং আরেকজন হচ্ছে কি বলবো, একজন বিখ্যাত লেখকের গল্প থাকছে। আসলে আমি আসলে আজকে প্রথম আমি দেখলাম যে আমি খুব নার্ভাস হয়ে গেছি। আমি সাধারণত অনিয়ারে কথা বলতে বলতে এত অভ্যস্ত, কখনই নার্ভাস হয়ে গেছি। আজকে হঠাৎ মনে হচ্ছে যে কি বলবো, 50তম পর্বে একটু স্পেশাল কিছু বলা উচিত, কিন্তু কিছুই স্পেশাল আসছে না মুখ থেকে। আর মনেও ছিল না যে কখন যে 11টা বেজে গেছে, আমাকে অনিয়ারে ঢুকতে পারবে। বেশ আরাম করে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো আমাকে সিফাত বলছে যে টাইম হয়ে গেছে, আপনি কর্নিয়ারে যেতে হবে, আপনার গাড়িতে আমাকে যেতে হবে। তো ঠিক আছে, প্রথমে পড়বো আজকে রিজওয়ান রিজওয়ান বিন মাহমুদ নাকি, আমার নামটা মনে পড়ছে না। আচ্ছা, আমি একটু পরে নামটা বলে দিচ্ছি। আজকে আমাদের একজন শ্রোতা বন্ধু, যিনি খুবই ভাগ্যবান, আজকে যার লেখাটা, যার পাঠানো গল্প আমরা প্রথমে পড়ে শোনাচ্ছি। আমি খুবই দুঃখিত বললাম, আজকে আমি একটু খেই হারিয়ে ফেলেছি, আমি ফিরে এসে বলছি কার লেখা পড়বো। আজকে আগে গল্পটা আমরা শুনে নিই, সেহেতু পড়ে শোনাচ্ছে, শুরু করছি তার গল্প দিয়ে, অর্থাৎ আমাদের লিসনারের পাঠানো গল্প দিয়ে আজকে আমরা শুরু করছি, পরে আমরা অন্য আরেকটি গল্পে যাব। তো শুরু হোক তার গল্প দিয়ে। আমার সঙ্গে যারা আছেন অনেকে ইতিমধ্যে লিখে পাঠিয়েছেন, ফিরে এসে SMS পড়ছি। আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদেরকে SMS পাঠাবার ঠিকানা 2221, কিন্তু একবার জানিয়ে দিতে চাই যে ঠিকানায় আমাদেরকে গল্প পাঠানো যাবে কিংবা স্ক্রিপ্ট পাঠানো যেতে পারে, সেটা হচ্ছে আমাদের ইমেল আইডি আছে একটা, kuasha@gmail.com, আবারও বলছি kuasha@gmail.com এই ঠিকানা। আর ABC যে ঠিকানা আছে, অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে আপনারা পাঠাতে পারেন, সেটা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, ABC রেডিও, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানা। তো ঠিক আছে, আমরা শুরু করছি আজকে প্রথম গল্প। যে বন্ধুটি লিখেছেন সেই বন্ধুটির নাম পড়ছি সবার শেষে, গল্পের শেষে জানিয়ে দিচ্ছি। আর এখন আমাদের এই গল্পটি যে পড়ে শোনাচ্ছে সে হচ্ছে সেতু, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না।
বটতলায় যখন নামলাম তখন রাত 12টা, বাসটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েক চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য, তবুও আশেপাশের কিছুই চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে যাচ্ছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম, রিক্সাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিক্সা পাবো কিনা সন্দেহ। বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানবের আবাসস্থল। একবিংশ শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ঝিঝি পোকা ডাকছে, শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুরই অস্তিত্ব নেই। আমি আজ ঝিঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম, ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগে। পাশে যেখানে রিক্সা থাকার কথা সে জায়গাটা থাকল। ভয়ে আমার গা ছমছম করছে। একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল, সর্বনাশ, হতে লাগুন মৃত্যু। মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক গুনগুন করে গান গাবে না। আমি সাহস করে এগিয়ে গেলাম। সামনে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, সিটি বসে বিড়ি ফুঁকছে রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়াল। বাইক যাইবেন, ওদেন? আমি একটু অবাকই হলাম, চেনে নাকি আমাকে? হতেও পারে, গ্রামে অনেকের কাছেই আমি বেশ পরিচিত। আপনি হারিকেন জ্বালাননি কেন? আমি জিজ্ঞাসা করলাম। আগুন কমাইতে যাই আর শৈলটা ভিতরে ভরে গেছে, বলল রিক্সাওয়ালা। আমি রিক্সায় উঠে বসলাম। অন্ধকারে কিভাবে চালাবেন? নানা অসুবিধা হইব না, আমার বিলাইয়ের শোক, আপনি শক্ত হইয়া বইয়া থাকেন। কয়েক মুহূর্তে দ্রুত চলতে শুরু করলো রিক্সা। একটু সামনেই দেওদানবের আবাসস্থল খ্যাত সেই জায়গা দুটির প্রথমটি, উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানে কালভার্টটি। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ, দুই পাড়ার লোকজন মিলে গাছ দুটি লাগিয়েছে। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি, দেখতেও হুবহু একই রকম। সবাই বলে মেছ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের উপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যেই আমরা উত্তর পাড়া পার হয়ে গেলাম। অন্ধকার থেকে আবছা আলো আসতেই বুঝলাম উত্তর পাড়ার শেষ বাড়িটি পার হলাম। একটু সামনেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যি ভয় পাচ্ছি। হালকা ঝাঁকি লাগলো এবং বুঝলাম আমরা আকালঘাট পার হচ্ছি। একটু চোখ ফেলে তাকিয়ে দেখলাম পাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছে আমরা। মনে একটু সাহস ফিরে অন্তত একটা ঝামেলা তো পার হল। পরের স্পট একটু সামনে, ওখানটা অবশ্য একটু অন্যরকম, বাংলা দ অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা, চারপাশে বাঁশের ঝাল। দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাত হলে তো কথাই নেই। বাঁশঝাড়ের মুখে ওখানে বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে, কাকতালীয় ভাবে এটি দেখতেও একই রকম। রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়ঙ্কর দেখায়, মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। সেখান দিয়ে যেতে দিনের বেলাতেই গা ছমছম করে, আর রাতের বেলায় ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে। বোবা বিষয়টা কি তা আমি এখনো কারো কাছ থেকে সঠিকভাবে জানতে পারিনি। অনেককেই নাকি বোবায় ধরেছে, কিন্তু আমি এখনো এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে শুরু করলাম। বিকেলে রওনা হয়ে রাত 12টায় এসে পৌঁছেছি। অন্ধকারে রিক্সাওয়ালা সাই সাই করে প্যান্ডেল মেরে চলেছে। হঠাৎ মনে হল এতক্ষণে তো বাঁশঝাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা, বিষয় কি? আমি চারিদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছা ভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে, তার মানে আমরা দ্বিতীয় স্পটে প্রবেশ করছি। ওই তো সামনে আবছা ভাবে দেখা যাচ্ছে শিমুল গাছটা। আমি দাঁত মুখ চেপে জুবুথুবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরে আবারও হালকা ঝাঁকি খেলাম রিক্সায়। মনে হলো রিক্সাটা আবারও কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো পার হয়েই এলাম। আমি সতর্কভাবে তাকালাম, ছুটে চলেছে রিক্সা। সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছের অবয়ব চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাঁশঝাড়ের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাঁ দিকে। শিমুল গাছটা বোধ হয় পার হয়ে গেল। তারপর আবারও মৃদু একটা থাকে। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের লোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিক্সাতে বসেই রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে ওর শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রিক্সাওয়ালা কেমন যেন গোঙানির মতো আওয়াজ করতে থাকে। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরেছে। হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? হঠাৎ খুব সাহসী মনে হতে লাগলো নিজেকে। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হলো এক বিরাট বোঝা যেন নেমে গেছে আমার উপর থেকে।
ওই কি হইছে?
কেউ বলে উঠল। আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো, একজন পথচারী, হাতে ছোট্ট একটি টর্চ। টর্চের আলোকেই তীব্র মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সম্বিত ফিরে পায়, ব্রেক কষে থামিয়ে ফেলে রিক্সাটা, আর একটু হলেই পড়ে যাচ্ছিল খাতে। ভাই আলোটা একটু এদিকে ধরবেন, আমি পেছনে তাকিয়ে লোকটিকে বললাম। পেছন থেকে লোকটি টর্চের আলো ফেলে। তখন বুঝতে পারলাম আমরা পেছনে বাঁশঝাড় ফেলে এসেছি। মামা চলেন, আমি আবার রিক্সাওয়ালাকে দাঁড়া দিই। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। বড় বাসা বাইসা গেছি গো, রিক্সাওয়ালা বলল। আজকে অমাবস্যার রাইত, আমার মনেই আসিল না। কেন, অমাবস্যা হলে কি হয়? আমি জিজ্ঞাসা করি।
অমাবস্যায় দেও দানবরা শিকারে বাইর হয়।
দূর ওগুলো ফালতু কথা, আমি অভয় দেওয়ার চেষ্টা করি। বাড়ি গিয়ে ঘুমা, এরপর সব ঠিক হয়ে গেছে। মুখে বললেও মনে মনে ভাবি সত্যি বোধ হয় বড় বাঁচা বেঁচে গেছি। আজকের পর থেকে আর রাইতে রিক্সা চালাম না, রিক্সাওয়ালা বলতে থাকে। পরদিন একটু বেলা করে ঘুম পাবে, গত রাতের কথাও মনে পড়ল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা, মনে হলো খামুখাই ভয় পেয়েছিল। দিনের আলোতে এখন সবকিছু অবাস্তব মনে হচ্ছে। ভাবতে ভাবতে বাড়ির সামনে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। কাউকে কিছুই জানায়নি, খামুখা ভয় দেখিয়ে কি লাভ? রাস্তায় টুপি মাথায় পাঞ্জাবি পরা এক চাচাকে দেখে বেশ অবাক হলাম। কি ব্যাপার চাচা, কোথায় যাচ্ছেন? আর বলো না বাবা, কত রাইতে ওই পাড়ার মোতালে মারা গেছে।
কথাটা শুনেই এক প্রচন্ড ভয় যেন ঘিরে ধরলো আমাকে। চাচা মোতালেব কি রিক্সা চালাতো? ভয় ভয় জিজ্ঞাসা করলাম।
আরে না, রিক্সা চালাবে কেন? জুয়া খেললা কুল পাইতো না, আবার রিক্সা?
তাই নাকি? একটা পাষাণ ভার যেন আমার উপর থেকে নেমে গেল।
বিদেশে আসিল কয়েক বছর, কিছু কাঁচা পয়সা কামাইছে, এইগুলো দিয়েই জুয়া খেলে।
হঠাৎ মারা গেল কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম।
কাল রাইতে নাকি জুয়া খেললা রাত 12টার সময় বাজারের মধ্যে দিয়ে বাড়ি যাইতেছিল। বাড়ি যাইয়াই নাকি আর কেন ভূতে ধরছিল কিনা কে জানে, তারপর আর জ্ঞান ফেরে নাই।
কথাটা শুনেই আমার আশেপাশে সবকিছু যেন ভুলে উঠল। সেই লোক নয় তো? টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে, ও কি সেই চক্রে পড়ে মরে গেল? দিনের আলোতেই আমি চারদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচাকে আর কিছু জিজ্ঞেস করা সাহস হল।
বন্ধুরা, কুয়াশা পঞ্চমতম পর্বের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2। এই সে চিৎকার, যে চিৎকার 50 বার অন্তত সবাইকে আতঙ্কে ফেলে দিয়েছিল। অনেকেই বলেন যে আপু, এই চিৎকারটাকে কমানো যায় না। আমার মনে হয় যে না, এই চিৎকারটা আছে বলেই কুয়াশা এত ভয়, এত ভীতি। আর কুয়াশায় যে শুধু ভয়, ভয় তো অবশ্যই আছে, রহস্যের মধ্যে ভয় থাকে। তো শুরুতে অনেকে হয়তো ভেবেছিল যে শুধু ভূতেরই বোধ হয় থাকবে, অনেকের আবদারও ছিল শুধু ভূত। কিন্তু ভূত নিয়ে শুধু আমি থাকতে চাইনি, বা শুধু মার্ডার কেস নিয়ে আমি থাকতে চাইনি, আমি রহস্য নিয়েও থাকতে চাইছি। সবসময় মানুষের জীবনে এমন কিছু রহস্যজনক ঘটনা থাকে যেটা মানুষের জীবন একেবারে ওলট পালট করে দিয়ে যায়। এমন কিছু সাইকোলজিক্যাল প্যারানর্মাল কিছু ব্যাপার থাকে মানুষের জীবনে, যেগুলো ভূতের চাইতেও কোনো অংশে কম নয়, যেগুলো এত ভয়ঙ্কর যে তার চাইতে মনে হয় যে ভৌতিক কোনো ব্যাপার ঘটলে বোধ হয় ভালো। তো সেরকম অনেক কাহিনী আমরা শুনিয়েছি। তো আজকে কুয়াশার মূল ঘটনা শোনার পর আমরা বেশ কিছুক্ষণ অনেক কিছু নিয়ে অনেক কিছু শেয়ার করবো, বন্ধুদের সঙ্গে অনেক কথা বলবো, অনেক আড্ডা মারবো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, আজকে শুরুতে যেই লিসনারের গল্প আমরা পাঠানোর গল্প আমরা পড়ে শুনিয়েছি, অর্থাৎ সেতু পড়ে শুনিয়েছে, সেটা পাঠিয়েছেন আরিয়ান বিন রেজা। তিনি আগে অনেক গল্প পাঠিয়েছেন। তো একদম শেষে আজকে আমরা হয়তো দু একজন বন্ধু যারা নিয়মিত আমাদের গল্প পাঠিয়েছেন এবং সবচেয়ে বেশি গল্প পাঠিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তো এখন না, কিন্তু এখন আমরা যে গল্পটি শুনবো, কাহিনীটি শুনবো, আর আরো একটি কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা কুয়াশায় নিয়মিত এখন বিখ্যাত কোনো লেখক লেখকের কোনো ভয় বা রহস্যের গল্প আমরা পড়ে শোনাই। তো তেমনি একটি গল্প আছে আজকে। আজকের গল্পটির নাম হচ্ছে ভূতুরে কোট। এই গল্পটি একটি বিদেশি গল্পের, গল্পটি বিদেশি গল্পের অনুবাদ, সেটা পড়ে শোনাচ্ছে সেতু। গল্পটি লিখেছেন এ ই ডি স্মিথ। তো গল্পটি শুনি আমরা, তারপরে ফিরে এসে কথা বলছি। আর ফিরে এসে হয়তো সামান্য একটু সময় পাবো কথা বলবার, রাত 10টার খবর শুনবো। আর এই ফাঁকে আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আর আরো একবার জানিয়ে দিই কুয়াশার ইমেল অ্যাড্রেস, যেখানে আপনি আপনার লেখা পাঠাতে পারেন, আপনার স্ক্রিপ্ট পাঠাতে পারেন,
আমি বেশ ভালো করেই জানি অফিসের অন্য লোকেরা আমাকে মনে করে এক অদ্ভুত জীব, এক বিচিত্র পক্ষী বিশেষ। যদিও একজন লোক যে অধ্যয়নশীল স্বভাব বিশিষ্ট, যে গোলমাল পছন্দ করে না এবং যে নির্বোধের সঙ্গেই বেছে নেয়, আরো বিশেষ করে যে দৃষ্টির অভাব হেতু মোটা কাঁচের চশমা পরে, সে সবসময় নিজমোনা লোকদের কাছে ভুল বোঝার পাত্র। সাধারণভাবে আমার বন্ধুদের মতামতের জন্য যে অবজ্ঞা পাওয়া উচিত তাই দিয়ে থাকি, কিন্তু এই বিশেষ মুহূর্তে আমি ভাবতে শুরু করেছি যে তাদের অভিমতের পেছনে হয়তো কিছু থাকতে পারে। যদিও আমি ওই বিচিত্র পক্ষী বিশেষ ব্যাপারটা মেনে নিতে পারি না, তবে নিঃসন্দেহে আমি একটা গাছা, একটা প্রথম শ্রেণীর বোকা লোক। তা না হলে আমি সকলের সাথে মিলে তিব্বি ছুটিটা উপভোগ করতে পারতাম। ভারের গান শুনে অথবা সমুদ্রের ধারে বিশ্রাম নিয়ে দিন কাটাতাম। তার পরিবর্তে ফ্রান্সের এক নাম না জানা জায়গায় বোকার মতো সাইকেলে ঘুরে বেড়াবার মতলব করেছি। বৃষ্টিতে পুরো দস্তুর ভিজে ক্ষুধার্ত ও দিশেহারা হয়ে এক অচেনা দেশে অপরিচিতের মতো হতোদ্যমে মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে ঘুরে বেড়াচ্ছে। ঝড়ের বেগে আমি নির্দিষ্ট পথ থেকে অনেক মাইল দূরে সরে গেছি। ভুজদেশের এক জনশূন্য রাস্তা দিয়ে প্রায় দু ঘন্টা ধরে অনেক বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছি। কোথাও জীবন্ত মানুষ অথবা মানুষের বাসস্থান চোখে পড়েনি। অনেকক্ষণ পর অবশেষে একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ এবং চিমনি চোখে পড়ল। রাস্তা ছেড়ে এক গাছের ঝাড়ের আড়ালে নির্জন জনশূন্য পরিবেশে বাড়িটি অবস্থিত। এমনকি সেখানে আকর্ষণ করবার মতো কিছুই নেই। তবু এই বন্য পরিবেশের মধ্যে বাড়িটা স্বাগতম জানাবার পক্ষে যথেষ্ট। সাময়িক আশ্রয় পাবার আশায় এবং কিছু খাবার প্রয়োজনেও আমি সেদিকে তাড়াতাড়ি চলতে লাগলাম। দুশকর যাবার পর বাড়ির সামনে এসে এক শোচনীয় অবস্থার মুখোমুখি হলাম। ছাদহীন কারোয়ানের ঘর, পুরনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট দুটো কবজার উপর ভর করে ঝুলছে। সামনের পায়ে চলা পথটা ঝোপঝাড়ে ভর্তি। এসব কিছু ইঙ্গিত দিচ্ছে এখানে কেউ থাকে না। মন থেকে সব ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে এই বলে চাঙ্গা করে তুলতে লাগলাম যে এমন দুর্যোগময় অবস্থার মধ্যে এই পরিত্যক্ত বাড়িটা অবজ্ঞা করা ঠিক নয়। কোনো ঢাকা জায়গায় দাঁড়াতে পারলে আমার ভিজে পোশাক নিংড়াতে পারবো আর ভাঙা সাইকেলটাও মেরামত করে নিতে পারবো। তাই আর সময় নষ্ট না করে সাইকেল নিয়ে বারান্দার নিচের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেটা এক পুরনো জমিদার বাড়ি বলে মনে হল। লতা গুল্ম বাড়িটার দেয়াল ঢেকে ফেলেছে। দরজার পাশে দুধারে খোদাই করা পাথরে বংশ মর্যাদার নিদর্শন। বোঝা যাচ্ছে এখানে একসময় উঁচু দরের লোক বাস করত। জানালাগুলো প্রায় বন্ধ, ঝুলে ভর্তি। মনে হচ্ছে বহুদিন এখানে কেউ বাস করে। দরজাটা খুলবার চেষ্টা করল। কি আশ্চর্য, দরজা খোলা। কাঠের একটু ধাক্কা লাগতে পাল্লাটা ক্যাচ ক্যাচ শব্দে ফাঁক হয়ে গেল। সামনে বড় হল ঘর, অস্পষ্ট আলোতে ভেতরে ঢুকলাম। একটা ভ্যাংচা গন্ধ নাকে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চারদিকে চোখ বোলালাম। একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে যেমন গা ঝমঝম করে, আমারও তেমনি একটু ভয় ভয় করছিল। আমার সামনে একটা চওড়া সিঁড়ি, তার ঠিক উপরে লম্বা মতো জানালা। কাঁচগুলো মাকড়সার জাল আর ময়লায় ভর্তি। সিঁড়ি দিয়ে উঠে সামনে যে ঘরটা দেখা গেল তার দরজাটা ঠেলে খুলে ফেললাম। ঘরটা বেশ বড় আর সাজানো গোছানো। এটাই প্রধান ঘর বলে মনে হলো, যদিও বহুদিন অযত্ন ও অব্যবহারে শোচনীয় অবস্থা। কারুকার্য করা কার্নিশ ভেঙে গেছে। ঘরের ছাদের এক কোণে চুনবালি একেবারেই খসে গেছে। 18 শতকের আসবাবপত্রগুলো সবুজ ছাতা দিচ্ছে। ছেঁড়া পর্দার ঝালরগুলো ঝুলছে। দরজার গোড়া থেকে ফায়ারপ্লেস অবধি সুন্দর পার্সিয়ান কার্পেটে প্রায় অর্ধেকটাই কমলা রঙের ছাতা গুজিয়ে উঠেছে। ফায়ারপ্লেসটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো। জ্বালানি কিছু পেলে গরম চা করতে পারি আর ভিজে কাপড়গুলোও শুকিয়ে নিতে পারি। বাইরে একটু খুঁজতেই শুকনো ডালপালা পাওয়া গেল। কিছু ডালপালা নিয়ে আবার বাড়িতে ঢুকে চটপট সিঁড়ি দিয়ে উঠলাম। ঘরটার চৌকাঠে দাঁড়িয়ে হঠাৎ থমকে গেলাম। পা দুটো যেন আমাকে আর টেনে নিয়ে যেতে চাইছে না। কিছু একটা যেন আমাকে ঘরের বাইরে যাওয়ার জন্য প্ররোচিত করছে। ডালপালা পায়ের কাছে নামিয়ে রেখে কিছুটা অনিশ্চিত ভাবে দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। এই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের গন্ধ পেলাম। এই জায়গা ছেড়ে যাবার সময় সব যেমন ছিল তেমনই আছে। তবু আমার মনে হচ্ছে আমার স্বল্প সময়ের অনুপস্থিতিতে অশুভ কিছুই ঘরে ঢুকেছিল, আবার বেরিয়ে গেছে। আমি ভীত অথবা কুসংস্কার আচ্ছন্ন লোক নই, অথচ কিছুক্ষণ পরে আমি ভীত ও বিনয়ী হয়ে জালপালা তুলে নিয়ে সিঁড়ির দিকে ফিরে গেলাম। আসলে কোনো ভয় পেয়ে আমি এ কাজ করিনি। আমার মনে হল সদর দরজার কাছাকাছি থাকি এবং নিচে কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো আমি বেশি সুস্থ না। যদিও এটা একটা ডাহা মূর্খের চিন্তা, কিন্তু যদি অদ্ভুত কিছু ঘটে। সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়ে খোলা দরজায় যখনই তাকিয়েছি তখন একটা অদ্ভুত জিনিস দেখে চমকে উঠল। মনে হল কেউ যেন এইমাত্র ধুলোর উপর দিয়ে থলে কিংবা এ ধরনের কিছু সিঁড়ির মাঝখান দিয়ে উপরে টেনে তুলেছে। আরো লক্ষ্য করলাম সিঁড়ির শেষ ধাপ থেকে সেই ঘষড়ানো দাঁতটা হলঘর পেরিয়ে উল্টো দিকে দেয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেয়ালে আটকানো আয়নায় ঝুলছে একটা পুরনো পোকায় কাটা দাঁত। দেখলাম অনেকগুলো দাঁত ঘরের বিভিন্ন দিকে গেছে। কোনোটা দুদিকে দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, কোনোটা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির ভেতর দিয়ে গেছে, কিন্তু সবগুলো একটা জায়গা থেকেই শুরু হয়েছে, কোট ছোলানো আলনা থেকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার পায়ের দাগ ছাড়া আর কোনো পায়ের চিহ্ন নেই। অস্থিরতা আবার আমাকে ঘিরে ধরল। মনে হচ্ছে বাড়িতে কেউ বাস করে না, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কিছু সম্প্রতি এখানে এসেছিল। কে অথবা কি অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো করেছে? কোনো বোকা ভবভূত, হয়তো মেয়ে যার পেছনে ঝুলে পড়া চাদরের ঘষরানিতে তার নিজের পায়ের দাগ মিশে গেছে। সেই পুরনো কোটটার কাছে গিয়ে ভালো করে দেখলাম, এটা একটা পুরনো ধাঁচের মিলিটারি ওভার কোট। তখনও দু একটা ময়লা ধরা রুপোর বোতাম লাগানো হয়েছে, বহুদিন ব্যবহারের স্বাক্ষর বহন করছে। যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আলনাটাকে ঘোরা দেখলাম বাঁ কাঁধের ঠিক নিচে পেনির মতো গোলাকার একটা গর্ত, তার চারধারের কাপড় ওড়া ও বিবর্ণ। মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের গুলি লেগে এমন হয়েছে। যদি পিস্তলের গুলিতে এই গর্ত হয় তবে নিশ্চয়ই কোনো মৃতের গায়ে এই কোট ছিল। একটা বিরক্তিতে মনটা ভরে উঠল, কিন্তু বেশিক্ষণ স্থান দিলাম না। এটা একটা কল্পনাও হতে পারে, তবে মনে হলো বিশ্রী কাপড়ের গন্ধ ছাড়াও যেন একটা পচা মাংস ও হাড়ের গন্ধও বেরোচ্ছে। নিজেকে শক্ত করে তুললাম। কি এমন আছে যা ভয় করতে হবে? কোনো মানুষ লুণ্ঠনকারীদের ভয় পাই না, কারণ সব সময় আমার কাছে পিস্তল থাকে। আর ভুল, যদি সত্যি কোনো অস্তিত্ব থাকে তাহলে দিনের বেলায় তারা ঘুরে বেড়াবে। গা ছমছমে জায়গায় এটা ঠিক, আমি তো আর এখানে রাত কাটাচ্ছি না। আমার অতি প্রয়োজনীয় গরম চা ও সাইকেল মেরামত না করে বৃথা অনেক কল্পনায় ভীত হয়ে আবার আমি বৃষ্টির তাণ্ডবের মধ্যে বাইরে বেরোচ্ছিলাম। সুতরাং আমার কাছেই যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট ঘরে ঢুকলাম। একসময় এটা পড়ার ঘর ছিল বলেই মনে হচ্ছে। দরজার উল্টো দিকে ফায়ারপ্লেস, ঝাঁঝরিতে তখনও শেষ কাঠের ছাই পড়ে রয়েছে। খোঁচানি দিয়ে ছাই পরিষ্কার করে শুকনো ডাল সাজিয়ে নিলাম, কিন্তু কাঠগুলো এমন স্যাঁতস্যাঁতে ছিল যে আমার অর্ধেক ম্যাচই শেষ হয়ে গেল। তবু আগুন ধরল না, শুধু ধোঁয়া বেরোতে লাগে। চিমনি দিয়ে এক দমকা বাতাস এসে ঘরের মধ্যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। মেঝেতে হাঁটু ও হাত রেখে কাঠগুলোর কাছে মুখ নিয়ে আমি মরিয়া হয়ে ফুপিয়ে আগুন ধরানোর চেষ্টা করতে লাগলাম। এই বিরক্তিকর কাজের মধ্যে হলঘর থেকে একটি শব্দে হঠাৎ চমকে উঠলাম। মনে হল কে যেন মেঝেতে ধপ করে জামা ফেলল। পলকের মধ্যেই উঠে দাঁড়িয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করলাম, কোনো সারা শব্দ নেই। অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলাম। হল ঘরে কোথাও কিচ্ছু নেই, কিছু শুনতেও পাচ্ছি না, কেবল বাইরে বৃষ্টির শব্দ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই পুরনো কোটটার ঠিক নিচে মেঝেতে ধুলো উঠছে, দূর একটা ইঁদুর। এর মধ্যে আবার সেই অদ্ভুত শব্দ শুনতে পেল, খুব জোরে নয় অথচ পরিষ্কার ও নির্ভুল। আরো একবার হল ঘরে গেলাম, ঠিক একই জায়গায় একইভাবে ধুলো উঠতে দেখলাম। চোখে পড়বার মতো আর কিছু নেই, কিন্তু আমি বুঝতে পারলাম এই পুরনো খালি বাড়িতে আমি একা নই। অদৃশ্য এবং অপবিত্র কোনো কিছুর গুপ্ত চলাফেরা উপলব্ধি করলাম। এসব চিন্তার আমার আর দরকার নেই। আমি বোকা এবং ভীতু হতে পারি, কিন্তু এসব সহ্য করতে পারছি না। আমার জিনিসপত্র নিয়ে চলে যাই, তারপর যা ঘটে ঘটুক, এই বলে নিজেকে শক্ত করে তুললাম। ঘরে ঢুকে ব্যাগে জিনিসপত্র ঢুকাচ্ছি এবং ভয়ে ভয়ে দরজার দিকে তাকাচ্ছি। জিনিসপত্র ব্যাগে ঢুকানো শেষ, এমন সময় হল ঘর থেকে খুব আস্তে চাপা হাসির শব্দ শুনতে গেলাম, তারপরে মৃদু পায়ের শব্দ। খুব দ্রুত পিস্তলটা বার করে দরজার দিকে ফিরে ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে উঠল। দেহে রক্ত ঠান্ডা হয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে দেখলাম তার ছায়ের মতো কি যেন চলে গেল। তারপরেই দরজায় কেঁচো কেঁচো শব্দ। আস্তে আস্তে দরজাটা খুলে গেল আর ভেতরে ঢুকল সেই কোট। দরজার গোড়ায় সেটা সোজা হয়ে দাঁড়াল, তারপর একটু এদিক ওদিক তুলতে লাগল। অদৃশ্য কোনো লোক যেন কলারটা তুলে রেখেছে। এটা সেই কোট যেটা আমি হল ঘরে ছুলতে দেখেছি। অনন্ত শূন্যের মধ্যে পাথরের মূর্তির মতো আমি দাঁড়িয়ে আছি। আমার দৃষ্টি দরজার সামনে দাঁড়ানো ওই কোটের দিকে। আতঙ্কগ্রস্ত হয়ে সোজা দাঁড়িয়ে রইলাম। সম্মোহিতের মতো সমস্ত দেহ অবশ হয়ে গেল। অসার আঙ্গুল থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল, তবু আমার মাথা ঠিকই রইল। আমি জানতাম চরম অমঙ্গলের সামনে রয়েছি। দোরগোড়ায় বস্তুটির যে অলৌকিক আভা বিচ্ছুরিত তা সংক্রামক। এর সামান্য স্পর্শ শুধু যে দেহের ধ্বংস তা নয়, কিন্তু আত্মারও অনন্ত নরকভোগ। এখন সেটা ঘরের মধ্যে ঢুকছে এক অবর্ণনীয় চলার গতি, অদ্ভুত ভাবে খালি হাত দুটো দুলছে। কোচের প্রান্ত মেঝেতে একবার করে পড়ছে, খসখসে দাগ হচ্ছে আর সেই সঙ্গে ধুলো উঠছে। কোচটা ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। আমার বিস্ফোরিত চোখ দুটো বস্তুটার উপর স্থির ভাবে নিবদ্ধ রেখে পায়ে পায়ে পিছু হটতে লাগল। অচেতন যন্ত্রের মতো চলতে চলতে একেবারে অগ্নিকুঞ্জের দেয়ালে পিঠ স্পর্শ করল। আর পেছনে যাওয়ার জায়গা নেই। এক মারাত্মক অশুভ উদ্দেশ্যে সেটা তখনও আমার দিকে এগিয়ে আসছে। শূন্য হাত দুটো কাঁপতে কাঁপতে উপরে উঠে আমার গলা ছোঁবার চেষ্টা করছে। মনে হলো পর মুহূর্তে সেগুলো আমাকে ধরে ফেলছে। ভীতি ও আতঙ্কে বুঝতে পারলাম আমার সমস্ত বিচার বুদ্ধি লোপ পাবে। সেই মুহূর্তে একটা চিন্তা আমার মাথায় এলো। অনেকদিন আগে কোথায় যেন পড়েছিলাম অথবা শুনেছিলাম, পবিত্র চিহ্নের ক্ষমতা অশুভ শক্তির বিপক্ষে। প্রচন্ড ইচ্ছা শক্তিকে জাগরিত করে অসার আঙ্গুল তুলে ক্রস চিহ্ন তৈরি করলাম, এবং সেই মুহূর্তে পেছনে আমার অন্য হাতটা কিছু পাওয়ার জন্য উত্তেজিত হয়ে হাতড়াচ্ছে। একটা ঠান্ডা শক্ত গোল কিছুর সংস্পর্শ এলো। সেটা পুরনো ভারী উনুন খোঁচানো হাত। সেই ঠান্ডা লোহার স্পর্শ আমার সমস্ত বোধ শক্তিকে জাগিয়ে দিল। বিদ্যুতের গতিতে সেই ভারী খোঁচাইটা তুলে নিয়ে আমার সামনে আতঙ্কজনক বস্তুটিকে আঘাত করলাম। মুহূর্তে বস্তুটি পড়ে গেল, সেটা কোট ছাড়া আর কিছুই নয়, যা আমার পায়ের কাছে জড়ো হয়ে রয়েছে। আমি এক লাফে সেটা পার হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। আর চোখে ফিরে দেখলাম বস্তুটি আমার পেছনে হামা গুড়ি দিয়ে তাড়া করছে।
বন্ধুরা, আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশাতে। আমি শর্মিন আর শুনছেন রেডিও 99.2। আরো একবার বলছি, আজকে কুয়াশার 50তম এপিসোড। আর আজকে যে মূল কাহিনীটা আমরা, কুয়াশার যে মূল কাহিনী প্রতিবারের মতন এখন যেটা আপনারা শুনব, এই স্ক্রিপ্টটি লিখেছেন সিফাত মাহমুদ। এবং সিফাত মাহমুদের কততম স্ক্রিপ্ট আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আমরা চেষ্টা করবো আজকে তার সঙ্গে কথা বলার। এই আয়োজনের শেষে আমার সঙ্গেই আছে সে, হয়তো তাকে একটু জোরজার করে সে কথা বলবে। কিছুক্ষণ আগে সে খবর পড়ছিল, তা আশা করছি খবর যখন পড়তে পারে সে আমার সঙ্গে কথা বলবে। তাকে জিজ্ঞেস করে যেটা কত নাম্বার কাহিনী আমার এই মুহূর্তে মনে পড়ে, যথেষ্ট চমৎকার অনেকগুলো লেখা সে দিয়েছে, তার অনেক চমৎকার চমৎকার কাহিনী আমরা শুনেছি। আর আজকে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করবো, সেটা হচ্ছে আমাদের মূল কাহিনী শেষ হয়ে যাওয়ার পর। আমাদের আরো কয়েকজন শ্রোতা বন্ধু থাকবেন আজকে আমাদের সঙ্গে আড্ডায়। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা কথা না বলি আজকে আমরা গল্প চলে যাবেন, হাতে সময় কম। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার, আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার আমাদেরকে SMS পাঠাতে হবে। আরো দুটো জায়গা আছে আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা, সেটা হচ্ছে ABC রেডিও ফ্যান পেজ এবং আরজি শর্মিন আরজি SHARMWEM, এখানে লিখে পাঠানো যেতে পারে। আর যারা লগ ইন করে অনলাইনে শুনতে চান, লগ ইন করতে হবে ABC Radio BD.FM, এখানে লগ ইন করে শুনতে পারেন। দেশ বিদেশে যেসব বন্ধুরা আছেন যারা বঞ্চিত হচ্ছেন কুয়াশা শুনতে পাচ্ছে না, চাইলে তাদেরকে জানিয়ে দিতে পারে লগ ইন করে ইন্টারনেটে কিভাবে শুনতে হবে। তো ঠিক আছে, চলুন আমরা আজকের কাহিনীতে চলে যাই, আজকের মূল কাহিনী। এই কাহিনীটি আবারও বলছি লিখেছেন সিফাত মাহমুদ, আর বাদ বাকি যারা আছে এই গল্পে বা এই কাহিনীতে অভিনয় করেছেন সেসব বাদ বাকি জানিয়ে দিচ্ছি কাহিনী শেষ হয়ে যাওয়ার পর। তো ঠিক আছে, শুরু করছি। আরো একবার জানিয়ে দিচ্ছি আমাকে লিখে পাঠাবার ঠিকানা 2221 এই নাম্বারে। এবং যারা লিখেছেন অনেকে অভিনন্দন জানিয়েছেন 50তম পর্বে আমাকে, তাদের সবার লেখা আরো যারা অন্যান্য কথাও লিখেছেন সব পর্ব গল্প শেষ হওয়ার পর। কিন্তু এই ফাঁকে আরো লিখতে থাকুন আমাকে। কথায় বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু ফুটপাতে বসে কান্নার চেয়ে নিজের দোতলা বাড়ির ড্রয়িং রুমে বসে কান্নাটা অনেক বেশি আরামের। টাকার নেশা প্রেমের নেশার চাইতেও বড়। তাই তো সারা দুনিয়ার মানুষ সারা জীবন কত ভাবেই না টাকার পেছনে ছুটছে। টাকার জন্য নিজের বিবেকবোধ মূল্যবোধ সব কিছু বিসর্জন দিচ্ছে, কিন্তু শুধু ছুটলেই তো আর হলো না, সবাইকেই ধরা দেয় না এই সৌভাগ্য। কেউ কেউ সারা জীবন ছুটতেই থাকে, দিন রাত খেটে রক্ত পানি করেও যথেষ্ট টাকা রোজগার করতে পারে না। আবার কেউ কেউ বিনা পরিশ্রমেই পেয়ে যায় তার প্রাপ্তির চেয়েও অনেক অনেক বেশি। আমাদের আজকের গল্পের নায়ক সাইফের জীবনের গল্পটাও অনেকটা এমনই। টাকা রোজগারের জন্য কি না করেছে সে। সাইফের জন্ম হয়েছিল গরিবের ঘরে, তার বাবার সামান্য কিছু চাষাবাসের জমি ছিল গ্রামে। সেই জমি থেকে যা সামান্য ফসল আসত তা দিয়ে চলত তাদের পরিবার। সাইফের বড় দুই বোনকে বিয়ে দিতে গিয়ে তার বাবাকে অনেকটা জমি বিক্রি করে দিতে হলো। সংসারের আয় রোজগার একেবারেই কমে গেল তাদের। সংসারের একমাত্র ছেলে সাইফুল ইসলাম পড়াশোনা শিখে বড় মানুষ হয়ে সবার দুঃখ ঘোচাবে, এমনটাই ছিল তার বাবার আশা। তবে আরো দুটো ছোট বোন ছিল তার। সাইফকে পড়াশোনা শেখাতে গিয়ে তার বাবা তার ছোট বোন দুটোর পড়াশোনা মাঝপথেই বন্ধ করে দিয়েছিলেন। খেয়ে না খেয়ে সাইফের পরিবার তাকে পড়াশোনা করায়, কিন্তু পাশ করার পর সাইফ বুঝতে পারল জীবন অতটা সহজ নয় যতটা মনে হয়। জুতোর তলা খয়ে গেল চাকরি খুঁজতে খুঁজতে, কিন্তু সাইফ চাকরি পেল না। এদিকে ততদিনে তার বন্ধু বান্ধবের কাছে অনেক টাকা ধার জমে গেছে, বিভিন্ন দোকানে বাকি আছে অনেক টাকা। টাকার জন্য মরিয়া সাইফ তখন যে কোনো কিছু করতে প্রস্তুত।
সাইফ, এই সাইফ, এই দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়?
ইয়ে, আরে তুই, আমি তো খেয়ালই করিনি, কেমন আছিস?
কি রে, তোর ব্যাপারটি কি বলতো? সেই যে আমার কাছ থেকে 500 টাকা চেয়ে নিলি, তারপর 3 মাস হয়ে গেল, তোর কোনো খবরই নেই।
দোস্ত, আমি আসলে খুবই সমস্যায় আছি। তোর তো মাত্র 500 টাকা, আরো অনেকের কাছ থেকেই তো টাকা নিয়েছিলাম নিরুপায় হয়ে, এখন তো দিতে পারছি না। তুই কাছের বন্ধু বলে সত্যি কথাই বলছি, টাকা থাকলে তো দেব।
হাই হাই, তাহলে তো আমার টাকার আশা শেষ।
না না, শেষ হবে কেন, একটা চাকরি খুঁজছি তো, কিছু একটা ব্যবস্থা হলেই আগে তোর টাকাটা শোধ করবো, কথা দিচ্ছি।
কিন্তু চাকরি পাওয়া কি এত সোজা?
তুই তো ভালো চাকরি করছিস, তোর চিন্তা কি?
আমি তো আমার বাবার জায়গায় চাকরি পেয়েছি। বাবা মারা গেলে তার কোম্পানির বসেরা আমাকে চাকরিটা অফার করে। বাবার খুব সুনাম ছিল, বুঝছিস, সেই সুনামটা কাজে লেগেছে।
দেখ না দোস্ত, আমার জন্য কিছু করতে পারিস কিনা। চাকরি না পেলে চুরি ছিনতাই নামতে হবে কয়েকদিন পর।
এটা আবার কেমন কথা, অন্য কিছু তো বলতে পারছি না, চুরি ছিনতাইয়ের কথাটাই মাথায় আসতো তোর।
আসলে বিপদে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোর জন্য চাকরি খুঁজবো।
থ্যাংকস দোস্ত, সত্যিই থ্যাংকস।
কিন্তু না, সাইফ টাকার জন্য চুরি ডাকাতি বা ছিনতাই কিছুই করলো না, করলো প্রেম। এ যেন রাজত্ব আর রাজকন্যা একসাথে পেয়ে যাওয়ার ফন্দি। রীনা কোটিপতি বাবার একমাত্র মেয়ে, জীবনে কোনো কিছুরই অভাব ছিল না তার। অভাব ছিল শুধু সত্যিকার আপনজনের। মা মারা গেছে ছোটবেলাতেই, বাবা ব্যস্ত সারাক্ষণ, আর নিজের পরিবারের অন্য আত্মীয় স্বজন বলতেও রীনার তেমন কেউ ছিল না। তাই রীনার মধ্যে মানুষের সাথে মেশার ক্ষমতাটাও ছিল খুব কম। একা থাকতে থাকতে তাই সে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এমনকি তার কোনো বন্ধু বান্ধবও ছিল না। ছোটবেলা থেকে সে ছিল নিঃসঙ্গ, একাকী এবং খিটখিটে স্বভাবের। ভালোবাসা পাইনি বলে মায়া মমতা ব্যাপারগুলো সে তেমন একটা বুঝতেও না। মানুষের সাথে ভালো ব্যবহার করাটাও সে শেখেনি কোনোদিন। কোটিপতি বাবার একমাত্র মেয়েকে ভালো ব্যবহার আর ভদ্রতা কেই বা শেখাতে সাহস করবে? তাই রীনার স্বভাব ছিল ভীষণ কাঠখোট্টা, যা মন চাইত তাই করত, আর বাধা দেওয়ারও কেউ ছিল না। অল্প কিছুতেই খুব মেজাজ গরম করত, বাড়ির চাকর বাকরদের সাথে চিৎকার করে রাগের ঝাল মেটাত, বাড়ির সবাই তার ভয়ে একেবারে তটস্থ থাকত।
বুয়া বুয়া, তানিয়া, সবাই কি মরলো নাকি? কি হয়েছে ম্যাম, আমার ঘরে গিজারটা নষ্ট হলো কিভাবে?
গিজার নষ্ট?
আমি কি একটু দেখতে পারি ম্যাম? তা না হলে কি তোমাকে আমি এমনি এমনি ডেকেছি? তোমাকে রাখা হয়েছে কি জন্য? এই ব্যাপারগুলো খেয়াল রাখতে পারো না? আমার ঘরে জিনিসপত্র নষ্ট হয়ে থাকে আর তুমি জানোই না।
কিন্তু ম্যাম, আপনার বাবা তো আমাকে চাকরি দেওয়ার সময় বলেছিলেন এটা পিএস এর পোস্ট, ঘরের গিজারের ব্যাপারটা যে দেখতে হবে সেটা।
আই আই, পিএস মানে কি? পিএস মানে কি বলো?
পিএস মানে পার্সোনাল সেক্রেটারি।
ইয়েস, পার্সোনাল। ওকে, তার মানে আমার সব রকম পার্সোনাল কাজের দেখাশোনার জন্যই কিন্তু তোমাকে রাখা। আমার ঘরে নিশ্চয় রোজ রোজ বাইরের মেকানিক ঢুকে চেক করবে না?
জি না ম্যাম, সেটা তো করবে না।
তানিয়া, তুমি নিজের কাজগুলো ভালোভাবে করতে শেখো। তুমি অন্য সব কাজকর্মে ভালো বলেই কিন্তু এখনো পর্যন্ত তোমার নামে কোনো কমপ্লেন আমি বাবার কাছে করিনি। আগের মেয়েগুলো যে রংধম দেখাতো, কাজ বাদ দিয়ে সারাদিন শুধু ফ্যাশনে ব্যস্ত থাকতো, তোমার মতো সেসব নেই বলেই কিন্তু আমি এখনো পর্যন্ত তোমাকে রেখেছি। কিন্তু একটা কথা মনে রেখো, মুখে মুখে তর্ক কিন্তু আমি একদমই পছন্দ করি না। এইভাবে চাকরি ঠেকাতে পারবে না
ম্যাম। আমি খুব দুঃখিত ম্যাম, চাকরিটা আমার খুব দরকার।
জানি জানি তুমি খুব গরিব, কাজেই নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকবে। যদি চাকরি করতে চাও।
অবশ্যই ম্যাম, জি অবশ্যই।
এদিকে সমাজের অন্য প্রান্তে সাইফ তখন একটা চাকরির আশায় বিভিন্ন মানুষের কাছে ধারণা দিচ্ছিল, কিন্তু কেউই তাকে কোনো আশা দিতে পারল না। পাওনাদারেরা প্রায় প্রতিদিনই তার খোঁজ করছে, আর সাইফের স্বভাবেরও কিছু সমস্যা ছিল। টাকার অভাব থাকা সত্ত্বেও প্রচুর মানুষের কাছ থেকে ধার করে সে করত শুধু ফালতু বিলাসিতা। কাজ করা বা পরিশ্রম করে সৎ পথে রোজগারের দিকে তার আদৌ কোনো আগ্রহ ছিল না, শুধু বাধ্য হয়েই সে চাকরি খুঁজত। বন্ধু বান্ধবদের মধ্যে ধার দেওয়ার মতো আর কেউই বাকি নেই তখন। এমনই একটা সময় তার বন্ধু রিয়াজ তাকে হঠাৎ একটা চাকরির খবর জানালো।
কি রে, কি ব্যাপার, কেমন চলছে তোর?
চলছে কই, সবই তো থেমে আছে, জানিসই তো অবস্থা।
তা তো দেখছি, আমার সামান্য কয়টা টাকাও ছয় মাসের মধ্যে ফেরত দিলি না।
তুইও তো আমাকে ছয় মাসের মধ্যে একটা চাকরির খোঁজ দিতে পারলি না, কেমন বলতো তুই?
জানতাম তুই এই কথাই বলবি। আর কিছু পারিস আর না পারিস, কথা দিয়ে মানুষকে ভোলাবার ক্ষমতা তোর ভালোই আছে। কিছু না কিছু কথা তোর মুখে সবসময় রেডি থাকবেই। এখন দেখি তুই কথা দিয়ে এবার কিছু করতে পারিস কিনা।
খোঁচা দিলি না প্রশংসা করবি?
দুইটাই ধরে নি, কিন্তু রাগ করিস না তোর, কারণ মনে হয় তোকে একটা খবর দিতে পারি। কাজে লাগাতে পারবি কিনা তোর ব্যাপার।
কি খবর বলতো শুনি।
রহমান গ্রুপে নাকি একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট দেবে বুঝলি, কিন্তু ওরা বাইরে বিজ্ঞাপন দেয়নি, ভেতরে ভেতরে খোঁজ চলছে। আমার ছোট মামা চাকরি করতো রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে, তার কাছ থেকেই খবরটা পেলাম। এই পোস্টের জন্য ট্রাই করবি নাকি? যেহেতু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে লোক নিচ্ছে না, তাই ক্যান্ডিডেট কমই হবে।
হুম, কিন্তু ভেতরের লোকদের মাধ্যমে খোঁজ, সুতরাং লবিং অনেক বেশি।
সেটা তোর লাগ, এখন দেখ ট্রাই করবি কিনা। এই জন্য বলছিল তোর কথার জাদু কাজে লাগাতে পারিস কিনা দেখ।
দেখা যাক,
তাহলে কালকেই চলে যাস এখানে। আর হ্যাঁ শোন, যাওয়ার সময় ওদের এইচআর দেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন আর সিভি নিয়ে নিস।
এইচআর তো আমি যাবো না তো।
এইচআরে যাবি না, চাকরি পেতে হলে তো এইচআরে যোগাযোগ করতে হয়।
সেসব তোদের জন্য, ওসব করে কোনো লাভ হবে না। আমার সিভিটা যে ওরা না পড়েই ফেলে দেবে না তার কোনো গ্যারান্টি আছে?
তাহলে কি করবি?
আমি যাব সোজা রহমান সাহেবের কাছে, চাকরি তার আমাকে দিতেই হবে।
উনি তোর সাথে দেখাই করবেন না, ওনারে তো সময় আছে।
বন্ধু শুধু দেখে যা।
সাইফের সুযোগটার হাতছাড়া করতে চাইল না, একদিন গিয়ে হাজির হলো রহমান গ্রুপের অফিসে মালিক রহমান সাহেবের কাছে। তিনি তখন খুবই ব্যস্ত, প্রথম দিন সাইফ কোনোভাবেই দেখা করতে পারল না, কিন্তু সে হাল ছাড়ল না। এরপর কয়েকদিন সে রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যেতেই লাগল, প্রতিদিনই তার পিএস এর মাধ্যমে খবর দিতে লাগলো। বেশ কয়েকদিন এভাবে ঘোরাঘুরির পর হঠাৎ একদিন তার ভাগ্য সদয় হল, রহমান সাহেব তার সঙ্গে দেখা করতে রাজি হল। তার পিএস সাহেবকে বলল বড় হলঘরটার পাশ দিয়ে ভেতরে চলে যেতে। বাম দিকের ছোট দরজাটাই রহমান সাহেবের রুমে ঢোকার রাস্তা। হঠাৎ করে সাহেবের হাত পা কেমন যেন একটু ঠান্ডা হয়ে গেল, বেশ নার্ভাস লাগছে তার। সে যেই কথাগুলো বলবে বলে ভেবে রেখেছে সেগুলো ঠিকঠাক মতো বলতে পারবে তো?
স্যার আসতে পারি?
হুম এসো।
থ্যাংক ইউ স্যার।
বলো কি জন্য দেখা করতে চেয়েছিলে?
স্যার আমি আপনার একজন ভক্ত।
ভক্ত?
জি স্যার, আপনার ব্যাপারে আমি পত্রিকায় পড়েছি, কিভাবে আপনি জীবনে স্ট্রাগল করেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের কোম্পানি দাঁড় করিয়েছেন, কিভাবে আপনার প্রতিষ্ঠান দেশে বিদেশে এত সুনাম অর্জন করলো। আমি স্যার আপনার মতো হবার স্বপ্ন দেখেছি তখন থেকে।
ভালো কথা, হয়ে যাও, পরিশ্রম করো, লেগে থাকো, তুমিও পারবে।
স্যার পরিশ্রম আমি করতেই চাই, কিন্তু তার সুযোগটাও তো পেতে হবে। পড়াশোনা শেষ করে একটা চাকরির চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সবাই শুধু এক্সপিরিয়েন্স লোক চায়। আমার রেজাল্ট ভালো, কিন্তু সেই রেজাল্টের কোনো দাম নেই। সুযোগটাই যদি না পাই তাহলে এক্সপিরিয়েন্স হব কি করে?
সুযোগ কেউ হাতে তুলে দেয় না, খুঁজে নিতে হয়।
সেই জন্যই স্যার আপনার কাছে এসেছি। আমি জানি আপনি মানুষ চিনবেন, আমাকে একটা সুযোগ দেবার ক্ষমতাও আপনারই আছে।
তুমি তাহলে চাকরির জন্য এসেছো?
স্যার বলতে পারেন একটা নতুন জীবনের খোঁজ এসেছি।
তোমার সঙ্গে সিভি আছে?
জি স্যার, এই যে।
অ্যাকাউন্টিংও পড়েছ, রেজাল্টও ভালো, গুড। কিন্তু চাকরি দেওয়ার ব্যাপারটা তো আমি দেখি না, এটা এইচআরের কাজ। আমি তাদেরকে দিয়ে তোমার সিভিটা যাচাই করতে বলতে পারি।
স্যার এইচআর অনেক ঘুরেছি, ওদের কাছে এটা এক টুকরো কাগজ মাত্র, কিন্তু আপনার মতো অভিজ্ঞ মানুষই শুধু বুঝবেন, এটা আমার জীবন। আপনি চাইলেই তো আমাকে একটা সুযোগ করে দিতে পারেন স্যার।
ঠিক আছে, ব্যাপারটা আমি বিবেচনা করব। আমি আজ রাতে দেশের বাইরে যাচ্ছি, এক সপ্তাহ পর ফিরব। তুমি এক কাজ করো, এক সপ্তাহ পর আমার বাসায় এসো, আমি তোমার ব্যাপারে একটা কিছু ভাববো।
অনেক ধন্যবাদ স্যার, আমি কৃতজ্ঞ থাকব।
রহমান সাহেব মনে মনে বেশ ইমপ্রেস হলেও কথাই সেটা প্রকাশ করলেন না। স্যারের সাথে কথা বলে তিনি বুঝতে পারলেন, আর কোনো গুণ থাকুক আর না থাকুক, ছেলেটা প্রচণ্ড চালাক। আর চালাক চতুর মানুষ হাতে রাখতে তিনি বেশ পছন্দ করেন। অ্যাকাউন্টেন্ট নয়, এই ছেলের জন্য যে চাকরি উপযুক্ত হবে সেই চাকরিই তিনি দেবেন তাকে। তবে সেটা এখনই বলে কোনো লাভ নেই। এদিকে সাইফ মনে মনে প্রচণ্ড খুশি হয়ে উঠল, বুড়ো তাকে তাহলে পটিয়ে ফেলতে পারা গেছে, আর কোনো সমস্যা হবে না। এবার আর তাকে ঠেকায় কে, সামনের সপ্তাহে তার চাকরি পাকা। সে ধরেই নিল এবার তার চাকরি হয়ে যাবে। কিন্তু স্যার বুঝতে পারিনি, মানুষ ভাবে এক আর হয় আরেক। এক সপ্তাহ পরের কথা, বেশ ভালো পোশাক আশাক পরে স্যার রহমান সাহেবের বাসায় গিয়ে হাজির হল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না।
কেউ আছেন?
কাকে চাই?
জি, আমি রহমান সাহেবের সাথে দেখা করতে এসেছি।
আপনি জানেন না?
কি জানি না?
রহমান সাহেব মারা গেছেন।
মারা গেছেন? কিভাবে, কবে? কয়দিন আগেই তো তার সাথে আমার কথা হলো।
গত সপ্তাহে উনি দেশের বাইরে গিয়েছিলেন, সেখানেই হঠাৎ হার্ট অ্যাটাক হয়।
উফ নো।
তানিয়া, কার সাথে কথা বলছো? ম্যাম, ইনি আপনার বাবার সাথে দেখা করতে এসেছেন, চলে যেতে বলো।
এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি?
আমার সাথে কি কথা?
আসলে আমি খুবই দুঃখিত, আপনার বাবার ব্যাপারটা আমি জানতাম না। উনি আমাকে নিজেই আসতে বলেছিলেন একটা বিশেষ কারণে।
কি কারণ?
জি, আজকে ওনার আমাকে একটা চাকরি দেওয়ার কথা ছিল।
কিন্তু বাবা তো নেই।
আসলে আমি জানি আজকের দিনটায় আমার এসব কথা বলা একদম ঠিক হচ্ছে না, কিন্তু আমি খুব বিপদে পড়ে আছি। আর আপনার বাবা আমাকে খুব পছন্দ করতেন, তাই তিনি
আসলে আমাকে তিনি এ ব্যাপারে কিছুই বলেননি। কিন্তু বাবা যেহেতু আপনাকে পছন্দ করতেন, সেহেতু আমি ব্যাপারটা দেখব। আচ্ছা, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করেছিলেন?
যে কোনো নির্দিষ্ট পোস্টের জন্য নয়, আমাকে যে কাজই দেওয়া হোক আমি ভালোভাবে করব, সেটাই ওনাকে বলেছিলাম। উনি বিশেষভাবে আমাকে বাসায় আসতে বলে দিলেন।
বুঝতে পেরেছি। আর বাবার চিন্তার ধরন তো আমি জানি। আচ্ছা, আপনাকে যে কাজ দেওয়া হবে আপনি কি করতে পারবেন?
জি, আশা করছি।
ঠিক আছে, আপনি আজকে যেতে পারেন, আমি কয়েকদিন পরে আপনাকে জানাবো।
চাকরি কিন্তু সাইফ পেল, তবে যা পেল তা এই চাকরিও ভালো। রিনার মনে কি ছিল কে জানে, সাইফ বারবার ঘুরে ঘুরে আসতে লাগলো। রিনার সাথে ওর একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। রিনাও আশ্চর্য রকম নরম ব্যবহার করত ওর সাথে, যেটা ওর স্বভাব মোটেই নয়। আসা যাওয়া করতে করতে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করলো। আসলে রিনা তো নিঃসঙ্গ ছিল, জীবনে কখনো সে কোনো ছেলের সাথে এভাবে মিশেনি। আর ওর চেহারাও ছিল খারাপ, কোনো লাবণ্য কোনো মধুরতা ছিল না ওর চেহারায়, ছিল শুধুই কর্কশতা। তাই মনে হয় কোনো ছেলে ওর ব্যাপারে কখনো আগ্রহ দেখেনি। সাইফ যে ওকে খুব পছন্দ করত তা কিন্তু নয়, আসলে সাইফের মনে তখন চলছে অন্য খেলা। চাকরি পাবার চাইতে পুরো প্রতিষ্ঠানটাই পেয়ে গেলে কেমন হয়? রিনা তো ওকে পছন্দ করতেই শুরু করেছে, সে কি রিনাকে বিয়ে করার চেষ্টা করবে? রিনার চেহারা দেখতে খুবই কুৎসিত এটা সত্যি, কিন্তু টাকার পরিমাণ অগুন্তি। আর বাবা মারা যাবার পর সব টাকার মালিক এখন রিনা। সেই মেয়ে যদি এত সহজে ধরা দেয় তাহলে নিজেকে সৌভাগ্যবান বলতেই হবে। তাই সাইফ মাঝে মাঝে রিনার সাথে বাইরে ঘুরতে যেতেও শুরু করল। রিনা কখনো আগে এভাবে কারোর সাথে বেড়ায়নি। ওর মনে হতে লাগলো ও স্বর্গ পেয়ে গেছে।
রীনা, কেমন লাগছে তোমার? এই পার্কটা খুবই সুন্দর।
আসলে আমার তো এভাবে কখনো ঘুরতে আসা হয়নি, তাই যাই দেখছি তাই ভালো লাগছে। আর সত্যি জায়গাটা আসলে খুব সুন্দর।
জায়গাটা আমার খুবই পছন্দের।
আচ্ছা সাইফ, তোমাকে একটা প্রশ্ন করব।
হ্যাঁ অবশ্যই।
তুমি আমাকে নিয়ে এখানে এলে কেন?
তার আগে তুমি একটা কথা বলবে?
কি কথা?
আমি আসতে বললেই তুমি বের হও কেন? আমাকে বিশ্বাস করো।
আসলে আমার আমার ভালো লাগে তোমার সাথে ঘুরতে, সময় কাটাতে।
আর আমার ভালো লাগে তুমি খুশি হও।
একটা একটা সত্যি কথা বলবে? তুমি মানে তুমি কি আমাকে পছন্দ করো?
রীনা, মানে আমি আমি তোমাকে ভালোবাসি রীনা।
সত্যি?
কিন্তু আমি জানি এটা কোনো দিনও সম্ভব না। বামন হয়ে আকাশের চাপ ধরার সাহস আমি করব না। তোমার বন্ধু হয়ে থাকতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব।
তাই তুমি এইভাবে কেন বলছো? আমিও তোমাকে ভালোবাসি। তুমি তুমি আমাকে বিয়ে করবে?
তা কি করে সম্ভব? আমি কোথায় আর তুমি কোথায়?
এটা কোনো ব্যাপারই না। আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, আমার উপর কেউই কিছু বলবে না। কিন্তু তোমার বাবা মা?
তারা হয়তো আপত্তি করতে পারেন, তাদেরকে এখন এসব কিছু জানাতে চাই না।
তাহলে চলো আমরা বিয়ে করি। বিয়ে করে না হয়ে সময় বুঝে তোমার বাবা মাকে সব জানিয়ে দিব।
রীনা, আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি কি আমার ভালোবাসা সার্থক হবে?
হবে।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন কুয়াশা এবিএস রেডিও এফএম 90.2 এর সঙ্গে আছি আমি শর্মিন। আর এতক্ষণ আমরা কুয়াশার যে মূল কাহিনী সেটার প্রথম অংশটা শুনলাম। প্রথম অংশটাকে ছোট্ট করে বলে দিচ্ছি যারা মিস করে গেছেন তাদের জন্য, বা হয়তো প্রথমটুকু শুনতে পারেননি, মাঝখান থেকে শুনেছেন হয়তো কিছুটা বুঝতে পারছেন না। এখানে আমরা দেখছিলাম যে সাইফ নামে একটি ছেলে যে খুব স্ট্রাগল করছে এবং তার সেটি খুব অভাবী পরিবার থেকে এসছে। তার বাবা তাকে পড়াতে গিয়ে অনেক কষ্ট করেছে, অনেক তাদের টাকা পয়সা অনেক কম ছিল, তার বোনদেরকেও পড়ানো হয়নি তাকে পড়াবে বলে। কিন্তু তার পড়াশোনা শেষ করার পর তার পরিবারের জন্য সে কিছুই করতে পারেনি, কারণ সে কোনো চাকরি পাচ্ছিল না। তার তেমন কিছুই হয়নি, সে পড়াশোনা শেষ করেছে ঠিকই, কিন্তু সে কোনো রকম কোনো একটি তার কোনো কর্মসংস্থান হয়নি। তার ইতিমধ্যেই তার একটা বন্ধুর সঙ্গে তাকে আমরা কথা বলতে দেখেছি, তাকে তার কাছ থেকে বিভিন্ন জায়গায় তার যার ফলে যা হয় বেকার থাকতে থাকে, নানা জায়গায় তার ধার দেনা নানা কিছু হয়ে গেছিল। তারপর সে মানে রায়হান সাহেব নামে একজন উচ্চবিত্ত লোকের সঙ্গে তার আলাপ হয় এবং সে তাকে কথা দেয় তাকে তো চাকরি দেবে, কারণ ব্যক্তি জীবনে সাইফ খুব চালাক প্রকৃতির একটি ছেলে ছিল। এবং দেখা যায় যে যখন কথা দেয় রায়হান সাহেব, রায়হান সাহেব তাকে কথা দেয় পরবর্তীতে পরের সপ্তাহে বা দুই সপ্তাহ পরে তার সঙ্গে দেখা করতে। পরে যখন দেখা করতে যায় সাইফ, গিয়ে একটা অদ্ভুত খবর শুনো যে রায়হান সাহেবের রায়হান সাহেব মারা গেছেন, বিদেশে গিয়েছিলেন তিনি কাজেই, সেখানে গিয়ে তিনি হাতে তাকে মারা যান। তার ফলে খুবই একটা মানে তার জন্য খুবই একটা অপ্রত্যাশিত একটি খবর, তার মনটা ভেঙে যায়। কিন্তু মন ভেঙে গেলেও সেখানে রায়হান সাহেবের মেয়ে থাকেন, মেয়ের সঙ্গে তার আলাপ হয় এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা দেখছি তার মেয়ে রীনার সঙ্গে তার আস্তে আস্তে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে। এই পর্যন্ত আমরা দেখেছি এবং রীনা ব্যক্তি জীবনে খুব খিটখিটে মেজাজের এবং খুব রাগী একটি মেয়ে, দাম্ভিক আমরা দেখেছি। আমরা এখন দেখবো পরবর্তী, আমরা এখন পর্যন্ত জানি না এর মধ্যে কি রহস্য আছে, সাইফের সঙ্গে আদৌ রীনার কিছু হবে কিনা, আসলেই কি কিছুই জানি না, সবই কুয়াশা। তো ঠিক আছে আমরা শুনবো বাকি অংশ এখন, আর যারা সঙ্গে আছেন প্লিজ দেখতে থাকুন আমাকে যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আজকে কুয়াশার পঞ্চমতম পর্ব শুনছেন, 50th এপিসোড, আপনারা সঙ্গেই থাকবেন, লিখে পাঠান। ফিরে এসে একদম মানে গল্প শেষ হয়ে যাওয়ার পর আপনাদের সেবাস করছি।
হায় রে মানুষ, সবই ছিল অভিনয়। সাইফ শুধু ভাবছিল রিনার টাকার কথা, টাকাকে সে ভালোবাসত, রিনা কেন। কয়েকদিনের মধ্যে রিনা আর সাইফ বিয়ে করেছিল। এত খারাপ অবস্থা থেকে সাইফের এমন উপরে ওঠায় তার বন্ধুরা খুব অবাক হলো। কেউ কেউ সাইফকে হিংসা করতে শুরু করলো। সাইফ সবাইকেই দাওয়াত দিল, সবার পাওনা টাকা একে একে শোধ করলো। এখন তার অগাধ টাকা, যা খুশি সে তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। বিনিময়ে তাকে শুধু একটা কাজই করতে হয়, রিনার সাথে সারাক্ষণ মিথ্যা প্রেমের অভিনয়। এত কিছুর বদলে মাত্র এইটুকু করা কোনো ব্যাপারই না, এমনটাই ভাবত সাইফ বিয়ের আগে। কিন্তু ধীরে ধীরে ও টনক নড়তে শুরু করল। ও বুঝতে পারছিল মানুষ যতই টাকা পাক না কেন, ভালোবাসার অভিনয় কিছুদিন করা চলে কিন্তু সারা জীবন নয়। সাইফ বিয়ের পরপরই রিনার বাড়িতে এসে উঠল, আর তখনই ওর চোখে পড়ল তানিয়াকে, রিনার পার্সোনাল সেক্রেটারি। প্রথম দিন এই বাড়িতে এসে যার সাথে দেখা হয়েছিল সাইফের, মেয়েটা এত নরম গলায় কথা বলে যে ও এই বাড়িতে আছে বোঝাই যায় না। একটা মোটা কাঁচের চশমা পরে থাকে সারাক্ষণ, তার পোশাকটা একদমই ভালো পড়ে না, কিন্তু সেটা শুধুই রিনাকে খুশি করতে। রিনার চেহারা একদম ভালো ছিল না বলেই সুন্দরী মেয়েদেরকে দেখলে রিনা হীনমন্যতায় ভুগত, আর তা নিয়ে এই ব্যাপারটা বুঝত বলেই একেবারে সাধারণ পোশাক আশাক পরে থাকত। কিন্তু হলে কি হবে, সাইফের কাছে মনে হতে লাগলো তানিয়া আসলে অসাধারণ সুন্দরী। সে রিনার সাথে ভালোবাসার কথা বলেছে, কিন্তু কিছুতেই তানিয়ার কথা ভুলতে পারে না। তাই তানিয়াকে যখনই একা পেত ব্যাপারটা আকারে ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করতে হয়।
তানিয়া শোনো।
জি বলুন স্যার।
তোমাকে না বলেছি আমাকে স্যার স্যার করবে না, আমি তোমাকে কর্মচারীর দৃষ্টিতে দেখি না।
ম্যাম এখন এসে পড়বেন স্যার, আমি যাই।
তানিয়া দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে।
স্যার আমার এসব ভালো লাগে না, আপনি একটু বুঝতে চেষ্টা করুন প্লিজ।
সুযোগ যখন পেয়েছি আজকে আমাকে বলতেই হবে। আমি আমি তোমাকে ভালোবাসি তানিয়া, জানি না এটা কিভাবে হয়ে গেল, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ।
এসব আপনি কি বলছেন?
জানি তুমি ভাবছো আমি চরিত্রহীন মানুষ, কিন্তু একথা সত্যি নয়।
কিন্তু আপনি বিবাহিত।
তানিয়া একবার বিয়ে হয়ে গেলে কি মানুষের মন মরে যায়? আমি ভুল করেছি, বুঝতে পারিনি যে আমি জীবনে কি চাই। তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিনই জীবনে
আমাদের এভাবে কথা বলা ঠিক হচ্ছে না, আমি যাই।
তানিয়া প্লিজ একটু শোনো, আমাকে ভুল বুঝো না। তুমি কি জানো না রিনা কেমন মানুষ? প্রতিটা মুহূর্তে সে তার কথা দিয়ে সবাইকে কষ্ট দেয়। আমি যদি জানতাম ও আসলে এমন, আমি ওকে বিয়ে করতাম না। কিন্তু 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 ভুল করেছি বলে কি সারা জীবন আমাকে শাস্তি পেতে হবে?
স্যার আমার চাকরি থাকবে না, চাকরিটা আমার খুব দরকার, প্লিজ আমাকে বিপদে ফেলবেন না, আমি যাই।
স্যার একদিকে রিনাকে বিয়ে করেছে আর অন্যদিকে তানিয়ার উপর নজর দিচ্ছে। রিনার উপর যেই দোষগুলো চাপিয়ে ও তানিয়ার কাছে ভালো হতে চাইল আসলে সব কথাই মিথ্যা। রিনার কর্কশ ব্যবহার করতে সত্যি, কিন্তু সেটা কর্মচারীদের সাথে। সাইফকেও ভালো ব্যবহার করে মন জয় করার চেষ্টা ঠিকই করত, কারণ রিনা সাইফকে নিয়ে মনে মনে গর্ববোধ করত। সাইফ দেখতে সুদর্শন, রিনার মতন চেহারার মেয়ে সাইফের মতো এমন সুন্দর চেহারা ছেলে পাবে তা ভাবতে পারিনি। কিন্তু চেহারা সুন্দর হলেই মানুষের মন সুন্দর হয় না। সাইফ ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল তানিয়াকে বোঝানো। এভাবে একটু একটু করে তানিয়া ওর প্রতি দুর্বল হতে শুরু করল, আর সাইফও বুঝতে পারল যে সে সফল হচ্ছে। আড়ালে আবডালে রিনার চোখের আড়ালে ওদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা হতে শুরু করলো একসময়।
তোমাকে যে কি মিস করছিলাম, এতক্ষণ কই ছিলাম?
জিনাপার ঘরে উনি মাত্র ঘুমিয়ে পড়লেন।
ভালো হয়েছে।
এখন বলো কেন আসতে বলেছিলে?
এই যে বললাম মিস করছিলাম।
তাই এটা কি ঠিক হচ্ছে?
কোনটা?
একটা মেয়ে হয়ে আমি আরেকটা সংসার ভাঙছি, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না।
তানিয়া তুমি খুব বেশি সহজ সরল।
এই কথা কেন বলছো?
লীনা তোমার সাথে কত যে খারাপ ব্যবহার করে, তোমাকে দাসীবাদীর মতো ট্রিট করে। একবারও কি ভেবেছ শুধু টাকার গরমে উপরতলার লোকেরা মানুষের সাথে এত খারাপ আচরণ করছে? কই তাদের বিবেক তো কাজ করে না তখন?
কিন্তু
বলতে দাও, আমি কিন্তু নিম্নবিত্ত পরিবার থেকে এসেছি, তোমার তোমার কষ্টটা আমি বুঝি। আমরা কোনো অন্যায় করছি না, অন্যায় করছে এই সব লোকেরা। তারা যে টাকা ভোগ করে সেগুলো তো আসলে আমাদেরই টাকা।
আমি এত কিছু বুঝি না। আমাদের এমন সম্পর্ক, তুমি বিবাহিত, আমার একটা ভবিষ্যৎ আছে, আর তুমি ধর আমাকে বিয়ে করবে না?
কে বলল আমি তোমাকে অবশ্যই বিয়ে করব? আমি কি সারা জীবন ওই মেয়েটার সাথে কাটাবো নাকি? পাগল!
সেটা কিভাবে সম্ভব? তাহলে কি তুমি ওকে ডিভোর্স দেবে?
হ্যাঁ অবশ্যই।
তাহলে তো তুমি আবার গরিব হয়ে যাবে, তখন আমাদের কি করে চলবে? আর আমি তোমাকে বিয়ে করলে আমার এই চাকরিও তো আর থাকবে না।
আরে তাই তো, এভাবে তো ভাবিনি।
না না সাই, এটা সম্ভব না। তার চেয়ে আমাদের চিরকাল দূরে থাকাই ভালো।
দাঁড়াও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, রিনাকেই চলে যেতে হবে, তোমাকে নয়।
মানে?
মানে ওকে মরতে হবে।
পাগল হয়ে গেছ? খুন করবে?
খুন? ওর কি অনেক আগেই মরা উচিত ছিল না? এ ধরনের মানুষের পৃথিবীর কোন কাজে লাগে?
না না, আমি সব পারবো না, আমি যাই।
আমাকে ছেড়ে থাকতে পারবে?
প্রচন্ড ভয় পেয়ে যায়। পরের কিছুদিন ঠিক মতো কথা বলে না, কিন্তু সাইফ ধীরে ধীরে পাগল হয়ে উঠছিল। মিথ্যা প্রেমের অভিনয় এভাবে ও আর করতে পারবে না, এদিকে তানিয়াকেও হারাতে পারবে না, আবার টাকাও চাই সাইফের। সবকিছু মিলিয়ে ও একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল, এটা ওকে করতেই হবে, তানিয়াকে বোঝাতেই হবে। সে বারবার তানিয়াকে ডেকে তার মাথায় কুবুদ্ধি দিতে লাগল। তারপর তানিয়াকে আস্তে আস্তে নিজের মতে আসতে বাধ্য করতে লাগল।
সাইফ কেন রেখেছ জলদি বলো।
প্ল্যানটা করে ফেলতে হবে।
আমার কিন্তু এখনো ভরসা হচ্ছে না, এই কাজটি করা উচিত হবে?
অবশ্যই, আমার উপর একটু ভরসা করো, আমরা কোনো ভুল করছি না। তোমার পরিবারের কথা চিন্তা করো, তাতে টাকা দরকার, আমারও টাকা দরকার। আর আর টাকা আছে বলেই এই সব বড় লোকেরা আমাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের জীবনের ভালোবাসা কেড়ে নিতে পেরেছে। আমি বাধ্য হয়েছি ওকে বিয়ে করতে।
কিন্তু তুমি এটা একবারও কেন ভাবছো না? আমরা যদি পুলিশ কেসে পড়ি?
তা হবে না, এমন ভাবে প্ল্যানটা করব যেন এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলেই মনে হয়।
সেটা কিভাবে সম্ভব?
আমিও সেটাই ভাবছি। কার অ্যাক্সিডেন্ট?
যতটা সহজ ভাবছো অতটা নয়। লীনা কি বোকা মেয়ে? মোটেই না। তবে আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে।
কি বুদ্ধি?
লীনা রোজ রাতে ভিটামিন ক্যাপসুল আর এক গ্লাস দুধ খেয়ে ঘুমাতে যায়। ওই ক্যাপসুলটায় বিষ ভরে দিলেই
পোস্টমর্টমে ধরা পড়ে যাবে।
পড়বে না। আমার বাবা কেমিস্ট ছিল, আমি জানি। এমন একটা বিষ আছে যেটা খাওয়ালে 2 ঘন্টার মধ্যে বিষের চিহ্ন শরীর থেকে একদম মুছে যায়, মনে হবে হার্ট অ্যাটাক হয়েছে।
সত্যি বলছো তানিয়া? এটা কি সম্ভব?
অবশ্যই সম্ভব। আমি সেটা জোগাড় করতে পারবো মনে হয়, কিন্তু তার আগে আরো কিছু কাজ করতে হবে।
কি কাজ?
প্রথমত, জিনার মৃত্যুর সময় তুমি বাসায় থাকলে চলবে না, তোমার উপর যেন কেউ কোনো মতেই সন্দেহ করতে না পারে। তুমি অফিসের জরুরি কাজে রাতে অফিসেই থেকে যাবে, সেখানকার মানুষেরা তাহলে পরে সাক্ষী দিতে পারবে। আবার আমার উপরও সন্দেহ পড়ুক সেটাও আমি চাই না। আমিও ওদিন ছুটি নিয়ে বাইরে যাব।
দারুণ,
দাঁড়াও আগে পুরোটা বলি। আরো কিছু ব্যবস্থা নিতে হবে। রীনা মারা যাবার পরপরই পুলিশ তদন্ত শুরু করবে। একজন কোটিপতির স্ত্রী মারা গেলে যা হওয়া উচিত তেমনটাই। তখন তোমার উপর তীক্ষ্ণ নজরদারি শুরু হবে, ফলে তুমি আমি চাইলেও কোনো টাকা খরচ করতে পারবো না, করলেও ধরা পড়ে যাবে। তাই বেশ কিছু পরিমাণ টাকা আগেই অন্য কোনো বেনামি অ্যাকাউন্টে অল্প অল্প করে সরিয়ে রাখো। আর রীনার আলমারির চাবিও আমার চাই, না হলে ওর ওষুধগুলো বদলে দিতে পারবো না। আর এসব কাজের জন্য বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিতে হবে।
মাই গড, আমি চিন্তাও করিনি তোমার এত ভালো বুদ্ধি।
তোমার সাথে তাল মিলিয়ে চলতে গেলে এটুকু তো লাগবেই। আচ্ছা সাই, তুমি আমার সাথে কখনো ধোকাবাজি করবে না তো?
তানিয়া, তুমি আমার জীবন, তোমার সাথে ধোকাবাজি করা মানে নিজের সাথেই করা।
আই লাভ ইউ সাই।
যেমন প্ল্যানিং তেমন কাজ। সাইফ আর তানিয়া আস্তে আস্তে সব গোছে ফেলেছে। তানিয়ার কাছে বেনামে খোলা অ্যাকাউন্টে পাচার হয়ে গেল প্রায় 50 লক্ষ টাকা। এ সবই সাইফ করলো এত সময় নিয়ে যেন হিসাবে কোনো গরমিল ধরা না পড়ে, রীনা যেন কিছু বুঝতে না পারে। একদিন তানিয়া সাইফকে ডেকে পাঠালো।
তানিয়া, কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন?
সাইফ, আমি ওষুধ জোগাড় করেছি, সময় হয়েছে কাজ শেষ করবার।
সত্যি? কেমন যেন লাগছে।
কি হলো, শেষ মুহূর্তে পিছিয়ে যাবে নাকি?
তা না, কি বলো, একটু ভয় ভয় লাগছে।
ভয় তো আমার লাগা উচিত, তোমার জন্য আমি এত বড় ঝুঁকি নিচ্ছি, শুধু তোমার ভালোবাসা পাবার জন্য খুনই হচ্ছি। কখনো ভাবিনি আমি এমন কাজও করতে পারবো।
তানিয়া দেখো, সব ঠিক হয়ে যাবে, মাত্র তো কয়টা দিন, তারপর আমরা দুজন সাথী, সব ফর্মালিটি শেষ হয়ে গেলেই আমরা বিয়ে করব।
না, আমাদের কিছুদিন দূরে দূরে থাকতে হবে, নয়তো সবাই সন্দেহ করবে।
কিন্তু তোমার কাছ থেকে দূরে থাকা আমার জন্য যে কতটা কঠিন।
আমাদের ভালোর জন্যই তোমাকে এটা করতে হবে।
দেব না, সব কিছু ঠিকঠাকই হবে। আমাকে এখন কি করতে হবে?
তেমন কিছুই না, তুমি আমাকে আলমারির চাবির যে কপি তৈরি করে দিয়েছিলে তা কাজে লাগিয়ে আমি বিকেলে ঔষধ বদলে দেব, তারপর ছুটি নিয়ে দুদিনের জন্য বাড়িতে চলে যাব। তুমি আজকে অফিসে চলে যাও নিশ্চিন্ত মনে, কাল সকালে যখন বাড়ি ফিরবে তখন তুমি স্বাধীন।
দারুণ, সাবাস তানিয়া, তুমি আমার যোগ্য প্রেমিকা।
সেই অনুযায়ী কাজ করলো স্যার। সেদিন তাড়াতাড়ি অফিসে চলে গেল। রীনা কিছুই বুঝতে পারল না, সে তার নিজের কাজ করতে লাগলো। বিকেলের দিকে তানিয়াও বের হয়ে গেল নিজের কাছে, এখন তো ছুটি। সাইফ একবার ভাবল সন্ধ্যায় ফোন করে খবর নেবে আর রীনাকে বলবে তাড়াতাড়ি ঘুমোতে যেতে। পরে আবার ভাবল এতে যদি আবার কোনো সন্দেহ ওঠে, তা তো সে তার পিএসকে দিয়ে খোঁজ নিয়ে আলো, বলল তার ফিরতে দেরি হবে, রীনা যেন খেয়ে শুয়ে পড়ে। তারপরও তার প্রচণ্ড টেনশন হতে লাগলো, কি জানি কি হয় যদি কোনো ভুল হয়। তা নিয়ে বুদ্ধিমান নেই, কিন্তু তবুও ভয় পেয়ে যদি কোনো উল্টো পাল্টা করে। অবশ্য তার কি, সে ব্যাপারে কিছুই জানে না, সে তো অফিসের জরুরি কাজে বিজি ছিল। পরের দিন ভোরবেলা দূর দূর পায়ে বাড়ি ফিরল সাইফ। ফিরে দ্রুত ঢুকলো রীনার রুমে। এতক্ষণে গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, লাশ হয়তো নড়ানোই যাবে না। এখন ওকে দারুণ একটা অভিনয় করতে হবে।
এত ঘুমাচ্ছ কেন রীনা? রীনা ওঠো।
হায় হায়, আমার কি হইল, হায় আমার সব শেষ হয়ে গেল, হায় আমার সব শেষ হয়ে গেল। ডাক্তার ডাকো, পুলিশ ডাকো, আমার রীনা মরে গেছে, এটা কিভাবে হইল?
কি হয়েছে, আমার গাটা এমন লাগছে, শরীরটা কি, এত লোক কেন ঘরে?
হ্যাঁ, তুমি তুমি বেঁচে আছো, তুমি তুমি মরো নাই।
কি আশ্চর্য! মানে মানে কি?
তুমি তুমি কালকে ঘুমানোর আগে মানে ভিটামিন খেয়েছিলে?
হ্যাঁ খেয়েছি। তো কি হয়েছে?
না 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 না, কিছু না কিছু না কিছু না, আমি ভুল করেছি, একটা ভুল হয়ে গেছে।
সাইফ ছুটে বের হয়ে গেল, তারপর দৌড়ে এসে ঢুকলো তানিয়ার রুমে। আর তারপর ওই মুহূর্তে তার চোখে পড়লো একটা চিঠি, তানিয়ার চিঠি।
ভালো থাকো সাইফ। যারা অন্যকে ধোকা দেয় তারা ভুলে যায় যে তাদের সাথেও ধোকাবাজি হতে পারে।
আমি কেন সব করে খুনি হতে যাব?
রিনাকে ঘুমের ওষুধ ছাড়া আর কিছুই খাওয়াইনি, অনেক চেষ্টা করেছি ভালো থাকার, তুমি থাকতে দাও না, তাই তোমাকে একটা সত্য শিক্ষা দিয়ে গেলাম। পুলিশের কাছে আমার নামে অভিযোগ করে কোনো লাভ হবে না, কারণ তোমার সাহায্য ছাড়া এতগুলো টাকা আমি নিতে পারতাম না। ওই টাকা তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছ, তার সব প্রমাণ আমার কাছে আছে। আর আলমারি থেকে রিনার কিছু গয়নাও আমি নিয়ে গেলাম, আর এটাও তোমার সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না, সুতরাং আমাকে আর খুঁজে দেয়। বাই দ্য ওয়ে, কখনো বলা হয়নি, আমি বিবাহিত আর আমার স্বামীকে আমি খুব ভালোবাসি। তাকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি চিরতরে, ব্যবস্থা করতে ওর কয়েকদিন দেরি হলো, তাই বাধ্য হয়ে তোমার যন্ত্রণা সহ্য করেছি। বউকে নিয়ে সুখী হবার চেষ্টা করো, কারণ বেশি লোভ করলে যা আছে তাও হারাবে। কীতি তোমার জন্য।
অসংখ্য ধন্যবাদ কুয়াশা টিম। এই মুহূর্তে এই কথাটাই সবচেয়ে প্রথমে বলতে ইচ্ছে করছে, কুয়াশার 50th এপিসোডে অর্থাৎ 50তম টাকে খুব এক্সাইটমেন্টে পার্টস বলতে বলে ফেলেছিলাম। যাই হোক, 50তম এপিসোডে, এবং শুধু ধন্যবাদ দিলে হবে না, আরো কিছু মনে দিতে হবে, সেটা তো এই মুহূর্তে সম্ভব না। তো যাই হোক, আরেকবার জানিয়ে দিচ্ছি, আজকের মূল গল্প এবং স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ, এবং নাট্যাংশ এই প্রথমবারের মধ্যে তিনি পরিচালনা করেছেন। বর্তমানে আমার পাশে বসে আছেন, ইতি পরে তার সঙ্গে আমরা কথা বলবো, আর আমরা কথা বলবো মানে আমি কথা বলবো, আমি আর সে কথা বলবো। এবং এই আজকের কাহিনীর সাউন্ডে ছিলেন যথারীতি খালেদ। খালেদকে শুধু ধন্যবাদ দিলেই হবে না, এর চেয়ে বেশি যদি কিছু থাকে তাহলে সেটা দেওয়া উচিত। যথেষ্ট পরিশ্রম করেছে এবং শুরু থেকে এই পর্যন্ত কুয়াশের সঙ্গে ছিলেন। আর আজকে এই ধোকা, এই গল্পটির নাম ধোকা। ধোকায় যারা অভিনয় করেছেন, সাইফের চরিত্রে অভিনয় করেছেন সেতু, রিনার চরিত্রে অভিনয় করেছেন বন্যা, রিয়াজের চরিত্রে অভিনয় করেছেন রাজু, তানিয়ার চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, রহমান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন রনি, এবং নিয়মিত অভিনয় করে থাকেন। সবাইকে এই চমৎকার অভিনয় করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো যারা সবসময় অভিনয় করেন, মঞ্জু মঞ্জু ভাই, মিলু ভাই, জাহিদ, সিফাতও মাঝে মাঝে অভিনয় করেন, সাকিফা, যারাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাইছি। গত পর্বে তিনি একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে ছিলেন না, কিন্তু সে প্রতিনিয়ত কুয়াশার এই পর্যন্ত যত যে কয়টি পর্ব হয়েছে শুরু থেকে এই পর্যন্ত সবকটি পর্বেই তিনি ছিলেন, এবং তার প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ। এবং কুয়াশার টিমের একজন অন্যতম সদস্য তিনি, এবং আগামীতেও তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। গত সপ্তাহে একটু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন, এবং রুম্পা ফারজানা, রুম্পা ফারজানা, এবং আপনারা নিয়মিত শুনছেন রুম্পা ফারজানাকে সকালবেলা আমাদের এবিসির আয়োজনে, সে সকালবেলা থাকছে। রুম্পাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং তার চমৎকার সব স্ক্রিপ্ট আমরা পাই মাঝে মধ্যে, মাঝে মাঝে সে অভিনয় করে থাকে কুয়াশাতে। আর এছাড়া সবাইকে, আসলে পুরো এবিসিতে যারা আছেন, এবিসি সবাই কোয়াশেশন কোনো না কোনো ভাবে যুক্ত, যখন যাকে দেখেছি সবাইকে পেয়েছি। আমাদের যে সিইও লাবলু ভাই, প্রিয় লাবলু ভাই অভিনয় করেছেন কুয়াশাতে, কুয়াশার একটি এপিসোডে। আসলে কুয়াশার দুয়ার সবার জন্য খোলানোর সময় বর্ষপতি সবাই ভীষণ ভালো ভালোবাসা আছে, যখনই যাকে দেখেছি সবাইকে সবসময় পেয়েছি। আর নাদিরা, আমাদের বার্তা বিভাগে নাদির অভিনয় করেছেন, সাকিব, সুদীপ, বাদ নেই কেউ, আসলে বাদ নেই, সবাই আছেন। সবাই যখনই বলি কুয়াশা অভিনয় করতে হবে, কুয়াশার জন্য এইটা দরকার, কেউ কখনো বলেনি যে না পারবো না বা না করবো না। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, পুরো এবিসি পরিবারকে আমি ধন্যবাদ জানাই কুয়াশার পক্ষ থেকে, কুয়াশা টিমের পক্ষ থেকে। আর অনেক বন্ধু আজকে অভিনন্দন জানিয়েছে আমাকে, আমি সেটা পড়বার আগে, তার আগে আমি আজকে যে আমাদের এই 50তম এপিসোডে যিনি লিখেছেন সিফাত মাহমুদ, তাকে বলবো আমি লাকি, সে প্রচুর সবচেয়ে বেশি স্ক্রিপ্ট দিয়েছেন। সিফাত মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমি এবিসি রেডিওতে আজকে কুয়াশার আয়োজনে।
ধন্যবাদ শামিন।
আচ্ছা, আপনি আমাকে বলেন যে আজকে আপনি বোধহয় সবচেয়ে বেশি সংখ্যক স্ক্রিপ্ট দিয়েছেন আমাকে।
হ্যাঁ মনে হচ্ছে
তো, মানে এই স্ক্রিপ্ট দিতে গিয়ে অনেক সময় অনেক বকাঝকাও দিয়েছেন আপনি আমার কাছ থেকে। বকাঝকা মানে কি, টেনশন কাজ করে সবসময় আমাদের মধ্যে যে স্ক্রিপ্টে যদি সময় মতন না পাই তাহলে কি হবে কি হবে। অনেক সময় আমরা আস্তে আস্তে আমরা আরো কিছু কথা বলবো অন্যান্য। তা আমি আপনাকে, আপনি যে কয়েকটা স্ক্রিপ্ট দিয়েছেন তার মধ্যে কোন স্ক্রিপ্ট গুলো বেশি ভালো লেগেছে, কোনটা আপনার কাজ করতে সবচেয়ে আপনার পছন্দের স্ক্রিপ্ট ছিল, যেটা করতে গিয়ে আপনি বেশি আগ্রহ বোধ করেছেন যে এই স্ক্রিপ্টটা অনেক মনোযোগ দিয়ে করেছেন, সবগুলোই প্রিয় আমি জানি, কোনটা বেশি ভালো লেগেছে করতে?
আসলে আমার প্রিয় স্ক্রিপ্ট অনেকগুলোই আছে, কিন্তু যেই স্ক্রিপ্টটা করতে গিয়ে আমি মজা পেয়েছি, মানে কি আমি ভয় পেয়েছি যেটা করতে গিয়ে, সেটার কথা বলতে পারি। সেটার নাম ছিল লোভে পাপ পাপে মৃত্যু।
আচ্ছা,
মজিদ ছিল সেটার মূল ক্যারেক্টার,
এবং
ঘটনা থাকে। তো ওই স্ক্রিপ্টটা লিখতে গিয়ে আমি নিজে, তো সাধারণত আমি রাতের বেলায় লিখি, তো আমি নিজে বারবার যেটা করি যে রাতের বেলায় আলো জ্বালিয়ে একটু পরপর ঘর থেকে বের হয়ে উঁকি মেরে দেখি যে আলোতে কেউ আছে কিনা।
আচ্ছা, এরপর ক্যারেক্টার কথা জানিয়ে রেখি যে কুয়াশায় আমি বসে থাকি রাতের দুটা অবধি, আমার পাশে সিফাত থাকে, অনেক সময় সিফাত অন্যান্য কাজ থাকে, যখন রেকর্ডেড অংশটা আমরা বাদে সিফাত চলে যায়, তখন আমার এরকম খুব ভীতিকর একটা পরিস্থিতি এখানে হতে থাকে, অনেক সময় আমার মনে সিফাত আসছে আসলে আসে না, আমি এত নিমগ্ন হয়ে যাই গল্পটা, হয়তো খচখচ করে শব্দ হচ্ছে কানে, হয়তো সাউন্ড অন্যরকম হচ্ছে কুয়াশার মধ্যে। আমি হঠাৎ একদিন ভয় পেয়েছিলাম, সেটা শেয়ারও করেছি বন্ধুদের সঙ্গে। তো অনেক সময় সিফাত আমাকে ভয় দেখায় না, সিফাত না থাকলে আমি ভয় পাই, এটা একটা হয়। আর সিফাত ক্যারেক্টার বলছে যে এটা অনেক সময় থাকে না যে আমরা অনেক সময় ডিসকাস করি না, যেরকম মার্ডার কেস যে কয়টা আমরা সত্যি ঘটনা মার্ডার কেস আমরা করেছি, সেটা বোধহয় আপনি সব আপনিই করেছেন, আপনাকে দিয়েই করিয়েছি আমি, সেটা করতে গিয়ে অনেক সময় অনেক নৃশংসতা অনেক ভয়াবহতা থাকে।
হ্যাঁ,
সেগুলো তো আমি আপনাকে হয়তো বলি, আমরা একসঙ্গে বসে বসে আমরা চক আউট করি যখন, যে এই মার্ডার কেসটা আমরা করবো, যেমন নিঠারি মামলা একটা ছিল, সেটা খুবই একটা
সম্পর্কে কাজ করতে গিয়ে আমি আসলে নিজেও যেমন অনেক কিছু শিখেছি, অনেক ঘাটাঘাটি করতে হয়েছে আমাকে, ইন্টারনেটে অনেক ভিডিও দেখতে হয়েছে, তো সেটা আসলে সত্যি ঘটনা ছিল, তো খুব নৃশংস ঘটনা ছিল, কিন্তু কাজ করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি।
আর যেটা আমি আপনাকে বলছি, আপনার স্ক্রিপ্টে একটা জিনিস দেখি যে অনেক সময় নৃশংস জিনিস আমি যেরকম বলেছি পার্টিটা যাতে না থাকে বা ওরকম, বা আপনিও রাখেন না, যেরকম লাস্ট এপিসোডে যেটা ছিল হাইড করতে পারেন, এই মুনশিয়ানাটা সম্পর্কে আমাকে একটু বলুন, এটা আপনি করেন কিভাবে? এটা আমি খুব মানে আমি সিফাতের প্রশংসা আমি এটা করতে চাই, খুব নিশ্চিন্ত আমি সিফাতের উপরে ছেড়ে দিতে পারি যে আমি অনিয়ার করবো, কারণ অনেক সময় অনেক মানা করি, আজকাল আমি আর এটা বলি না যে 18 বছরের বয়সের নিচে কেউ শুনবে না, কিন্তু আমি দেখেছি আমার কুয়াশা যে ভক্ত অধিকাংশ 18 বছর দিচ্ছে। তো ঠিক আছে, ফিরে এসে আমাদের ছোট্ট একটা বিরতি,
আমি প্রশ্নের উত্তর দেবো, কিন্তু
সঙ্গে আমার কোথাও যাবে না, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আরো একবার স্বাগত সবাইকে কুয়াশায়। সিফাত মাহমুদ আমাদের স্ক্রিপ্ট রাইটার, সিফাত মাহমুদের সঙ্গে কথা হচ্ছিল, এবং আমি বলছিলাম যে আমাদের কাহিনীতে অনেক কিছু থাকে, অনেক বিভৎসতা থাকে, যেরকম পেডোফিলিয়া নিয়ে আমাদের একটা কাহিনী ছিল, নেক্রোফিলিয়া নিয়ে ছিল, যেটা নিঠারি হত্যা মামলা ভারতের একটি কাহিনী ছিল, খুবই ভয়ঙ্কর একটি কাহিনী। এটা আমি প্রথম সিফাতকে বলি, দেখে যে সিফাত এটা নিয়ে করা যায় কিনা। সিফাত বললো হ্যাঁ করা যায়। পরে সিফাত এসে বললো আপু এটা মধ্যে এত ভয়ঙ্কর একটা জিনিস কিভাবে করবো, সিফাত এই জিনিসগুলো নিতে পারে না। আমি ওর সঙ্গে আমার যতদিন এসব নিয়ে কথা বা কিছু, খুব নরম মনের মানুষ আমি যতটুকু চিনি তাকে, তাকে দিয়ে লেখাটা মানে জোর করে চাপিয়ে দেয়া। তো তারপরেও যেটা আমি আমি মনে করি যে, কারণ আমি দেখলাম প্রথম থেকে যখন আমি বলতাম যে 18 বছরের বয়সে যে নিচে যারা তারা শিশু শুনবেন না, একদিন একটা অনুষ্ঠানে গেলাম, বেশ কয়েকবার আসি, অনেকে সব শুনি ছোট ছোট। একটা ছোট্ট ছেলে আসলো, সে আমাকে বললো যে আপনি শ্যামিন আপু না? বললাম হ্যাঁ। বলে আমি আপনার কুয়াশা, আমি আপনার ভক্ত একজন। বললাম তাই, তুমি কি শোনো? বলে আমি কুয়াশা শুনি। তা বললাম যে প্রেমের কুয়াশা কোনো রেখে? বলে আমি কুয়াশা শুনি, আমি ক্লাস 7 পড়ি, সেন্ট গ্রেগরি স্কুলে সে পড়ে। তারপরে এরকম সংখ্যা বাড়তে লাগলো, দেখলাম অধিকাংশই তারা স্কুলে পড়ে। তখন আমি চিন্তা করলাম যে স্কুলে যখন পড়ে, স্কুলের পড়ার সংখ্যা, স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা যখন বেশি এই অনুষ্ঠানের বা এই আয়োজন, যেহেতু রহস্যের আয়োজন স্বাভাবিক এই বয়সের থেকে, কিন্তু রহস্যের গল্প বা ভূতের গল্প বা রহস্যের প্রতি আগ্রহ বোধ থাকে ছোট এই অল্প বয়স থেকে তৈরি হয়। যদি আমার এই বয়সে এসে এটা যায়নি, এখনো রয়ে গেছে। আর সেই কারণেই তখন আমি চিন্তা করলাম যে এই যতটা ওই বয়সী বাচ্চাদের সব বয়সী মানুষের কাছে পৌঁছানো যায় সহজভাবে, এবং অশ্লীলতা বা খারাপ জিনিসটা যত সহজ করে বা যতটা না বুঝে, যেরকম পেডোফিলি আমরা জানি কি, তারপরেও যতটা কাহিনীর মধ্যে যতটা এসেছে, আপনি লিখেছেন যে কাহিনীটা খুবই চমৎকার ছিল, সেখানে আপনি খুবই রেখে ঢেকে কিন্তু পুরোটাই কিন্তু খুব সহজ ভাবে একদম জলের মতো পরিষ্কার ছিল পুরো কাহিনীটা।
হ্যাঁ, আসলে আমাদের উদ্দেশ্য তো প্রথম থেকে সেটাই ছিল স্বামী, যে আমরা আসলে কুয়াশার মাধ্যমে একটা অ্যাওয়ারনেস যেন আমরা তৈরি করতে পারি, এমন কিছু যে অশ্লীলতা আমরা প্রচার করব না, কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে মানুষ যেন সচেতন হয়ে ওঠে, যে তাদের সাথে
পেডোফিল কি, এটা একটা বাচ্চার কিন্তু সবার আগে বোঝা উচিত। সে যদি বুঝতে পারে তাহলে সেই সব মানুষ থেকে দূরে থাকতে পারে, শুধু সেটা তার বোঝা উচিত, কিন্তু ডিটেলটা আমরা নাই বা বললাম।
হ্যাঁ, আর সেই সাথে বড়দেরও একটুখানি বোঝার ব্যাপার আছে, যেন তার শিশুদেরকে একটু সাবধানে রাখেন বা এই ব্যাপারটা সচেতন হন যে যে কারো কাছ থেকেই ওই মানে বিপদটা আসতে পারে।
আরেকটা জিনিস আমরা দেখি প্রায়, যে সবাই ধরেই নিয়েছিল যে কুয়াশা বোধহয় ভূতের কোনো আয়োজন হবে। কুয়াশা মানে হচ্ছে কি? কুয়াশা মানে হচ্ছে ফগ, কুয়াশা মানে হচ্ছে মিস্ট্রি, যেখান থেকে কিছু দেখা যায় না। তো ভূতের ভূতের জিনিস তো বোধ হয় যে ভূত আছে, যেটা ভয় দেখাচ্ছে ভূত আসলে কিছু না, ভূত আসলে অতীত বা ভূতের মধ্যে কিছুই থাকে না, যেটা আসলে কেউ কোনদিন দেখেনি, শুধু একটা অনুভব করা যায়, ভয়টা অনুভব করা যায়। কিন্তু রহস্যের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। একটা মার্ডার কেসের মধ্যে একটা রহস্য, কে খুন করেছে আমরা জানি না, একদম শেষে গিয়ে দেখলাম হয়তো আমরা যে মানুষটাকে ভাবতেই পারিনি খুন করেছে, যাকে আমরা চিন্তাই করি প্রেরিত করিনি, সেই মানুষটা খুন করলো, সেটাই কিন্তু একটা রহস্য।
এমনকি এমনও হতে পারে যে আসলে কোনো খুনই হয়নি।
যেমন বিটন মামার একটা কাহিনী ছিল, আমাদের রুম্পা ফারজানের একটা স্ক্রিপ্ট, খুবই চমৎকার, খুবই মজার ছিল, একটা চুরির মামলা, একটা এত ইন্টারেস্টিং একটা কেস হতে পারে, সেটা কিন্তু খুব ভালো লেগেছিল আমার।
এটা ছাড়া মাকড়সার রস,
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিল, সেটাও খুবই চমৎকার। আমরা কিন্তু অনেক বড় বড় লেখকের ইয়ে নিয়েও কাজ করছি, আমরা ভবিষ্যতে করবো সামনে। তো সবাই এই ধারণাটা নিয়ে থাকবেন না কখনো যে কুয়াশা মানে হচ্ছে ভূত নিয়ে কাজ। ভৌতিক বিষয়ও থাকছে আমাদের, খুনের বিষয়ও থাকছে, চুরির বিষয়ও থাকছে, যে কোনো রহস্যের বিষয়ও থাকছে। এবং আজকে যে কাহিনীটা বলবো, যে কাহিনীটার নাম যে আপনি নাম দিয়েছেন, লিখেছেন ধোকা, যে আমি বলবো চোরের উপরে বাট পারি, মানে চমৎকার কাহিনী, এত শেষটা খুব মজার এবং খুবই রহস্য, কেউ ভাবতেও পারেনি যে রিনা এরকমটা করতে পারে। অনেকেই লিখেছেন যে রিনা না তানিয়া, যে তানিয়া এবং সাইফ মিলে রিনাকে খুন করবে, অনেকেই লিখে পাঠিয়েছেন এটা। তো সিফাত মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য কুয়াশায়, এবং আমাকে সবসময় আমার সঙ্গে থাকবার জন্য, আমাকে সহযোগিতা করবার জন্য, এবং স্ক্রিপ্ট লিখে দেবার জন্য, চমৎকার চমৎকার। এবং আমি আশা করছি আপনি আগামীতে অনেক আরো চমৎকার স্ক্রিপ্ট দেবেন কুয়াশাতে।
আপনাকেও ধন্যবাদ শামিন, আর আমি নিজে কুয়াশার সঙ্গে থাকতে পেরে সবসময় খুব গর্ববোধ করি, এবং পার্সোনালি আমার শারমিনের যে বর্ণনার অংশটুকু, এই অংশটা আমার নিজের খুবই প্রিয়। আমি নিজেও যখন একা একা থাকি তখন আমি প্রায়ই শুনি কুয়াশার গল্পগুলো, আমার নিজের লেখা বাদে অন্যদের লেখাও আমার খুব পছন্দ।
আর আমি একটা কথা, আপনি তো একা একা শুনেন, আমি কিন্তু কুয়াশা একা শুনতে পারি না, আমি যতবার চেষ্টা করেছি আমি খুব ভয় পেয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, অনেক ধন্যবাদ, ছোট্ট একটা বিরতি নেবো। আচ্ছা না, বিরতি না নিয়ে বরঞ্চ যারা SMS পাঠিয়েছে সেটা পড়ে আমাদের দুজন শ্রোতা বন্ধুর সঙ্গে আজকে আমরা কথা বলবো, যারা নিয়মিত আমাদেরকে লেখা পাঠান। একজন হচ্ছে সঞ্জয় দেবনাথ, আর একজন হচ্ছে আদিত্য ইশরাক, অপেক্ষা আছেন, তাদের সঙ্গে কথা হয়েছিল, তারা অনেক লেখা পাঠিয়েছেন, তাদের অনেক গল্প আমরা পড়েছি কুয়াশায়। পড়ে শুনিয়েছে আপনাদেরকে। আজকে তাদের সঙ্গে আমরা কথা বলবো একটু পরে, কিন্তু তার আগে কিছু এস এম এস পড়বো। বন্ধুরা অনেকক্ষণ ধরে অধীর অপেক্ষা আছে, তার এস এম এস কারো পড়া হচ্ছে না। আমি শুরু করছি একদম এই মুহূর্তে যিনি পাঠিয়েছেন তার এস এম এস থেকে। শিহাব লিখেছে চট্টগ্রাম থেকে, তিনি লিখেছে, আজকে কুয়াশা তো আমার ভীষণ ভালো লেগেছে এবং ভয়ও লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ অসম, এথিকা লিখেছে এটা, অ্যান্ড ইট ওয়াজ এ লিটল উইয়ার্ড ফানি টু নো দ্যাট ইট ওয়াজ আ কোর্ট ঘোস্ট। আচ্ছা, ওই যে কি গল্পটার নাম ছিল জানি, হ্যাঁ কোর্ট নিয়ে একটা গল্প ছিল, ভূতরে কোর্ট, ভূতরে কোর্ট, অ্যান্ড মে বি দ্য মেইন স্টোরি ওয়াজ অ্যামেজিং। অনেক ধন্যবাদ এথিকা। আর এটা লিখেছে কংগ্রেচুলেশন জানিয়েছে কে, লুবাবা, লুবাবা লিখেছে মিরপুর থেকে, আই মিন ক্লাস ফাইভ নাকি কোন ক্লাস এটা লিখিনি, মণিপুর হাই স্কুলে পড়ে। আই লাভ কুয়াশা ভেরি মাছ, যেটা বলছিলাম যে অধিকাংশ স্কুলের স্টুডেন্ট। নিপা লিখেছে, আপু আমি একটা গল্প লিখেছি কিন্তু ভয় হচ্ছে যদি তুমি না পড়ো, সবাই বলেছে তুমি নাকি আমার গল্পটা পড়বে না, পাঠালে কি আমার গল্প পড়বে, গল্পটা বেশ ভালো। আচ্ছা যদি ভালো হয় নিশ্চয়ই পড়বো, সবাই কে বলেছে তোমাকে পড়বে না সেটা আমি বলতে পারছি না, যদি পড়ার মতন হয় আমাদের তো বাছাই করতে হয়, গল্প নিশ্চয়ই পড়ে শোনাবো, ভালো হলে অবশ্যই পড়বো। তুমি পাঠিয়ে দিও আমাদের ঠিকানাটা, আমি যাবার আগে আরেকবার বলে দেবো, আর আমার ফ্যান পেজও আমি দিয়ে দেবো। আর আগামী সপ্তাহে আমাদের 51তম পর্বে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট থাকছে, সেটা শুনলে আরো বুঝতে পারবে। আর আচ্ছা এটা পড়েছি, কুয়াশার 50তম পর্বে শুভেচ্ছা রইল আবিদ, অনেক ধন্যবাদ আবিদ। শামিন আপু, আমি যে তোমার ভক্ত, আজকে তোমাকে আমার বন্ধু মামুন শুনছে, আমার বন্ধুকে হাই বলে দাও চিটাগং থেকে নাজিম। আচ্ছা হাই মামুন। আর ফেরারি কিং থেকে, শামিন আপু তোমাকে অ্যান্ড কুয়াশার পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা, তবে আজকের কুয়াশাটা সত্যি অসাধারণ, অনেক অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ ফেরারি কিং। আচ্ছা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আদিত ইশরাক, যিনি অনেক লেখা পাঠিয়েছেন কুয়াশাতে, তার সঙ্গে একটু ছোট করে কথা বলবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আদিত ইশরাক, কেমন আছেন আপনি?
জি আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি। অনেক প্রথম অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে কুয়াশার 50তম পর্ব, এবং আপনার অনেক গল্প আমরা সম্প্রচার করেছি, এর মধ্যে আপনি অনেক গল্প পাঠিয়েছেন, অনেক সবগুলো হয়তো আমরা পড়ে শোনাতে পারি।
হ্যাঁ চেষ্টা করি, চেষ্টা
করেছি আমি। আপনি এই যে ভয় বা
তুমি করে বলেন, আমি অনেক ছোট,
এই যে ভয় বা রহস্যের গল্প তুমি পাঠাও, তোমার কি মানে তুমি কি শুধু ভয় বা রহস্যের গল্পই লেখো, নিয়মিত লেখো নাকি কুয়াশার জন্য লেখো? সেটা
বেসিক্যালি কুয়াশার জন্যই লিখি, আসলে অত টাইম পাই না, সামনে মাসে ও লেভেল এক্সাম শুরু তো।
আচ্ছা আচ্ছা, তুমি কিসে পড়ো এটা বলো আমাকে।
আমি এই ও লেভেল দিব আগামী মাসে, টেনে।
আচ্ছা কোন স্কুল?
আমি হলাম ওয়ার্ল্ড এডুকেশন স্কুল থেকে।
আচ্ছা আচ্ছা, তুমি কতদিন ধরে শুনছো কুয়াশা?
আমি মনে করেন আপনার লাস্ট নভেম্বর থেকে।
আচ্ছা লাস্ট নভেম্বর থেকে, এর মধ্যে তোমার কোনো গল্প কিন্তু আমি পাইনি, তুমি অনেক দিন ধরে বলে লিখছো না তো
পড়া? হ্যাঁ আসলে কি সামনে পরীক্ষা তো, তো সেক্ষেত্রে মিস হয়ে গেছে, তো ইনশাআল্লাহ এক্সামের পরে আবার কন্টিনিউ করব।
লেখার দরকার এক্সামের পরে। অনেক ধন্যবাদ, তোমাদের লেখা পেলে আমরা অনেক ইন্সপায়ার্ড হই, আমাদের মনে আর একটু চেষ্টা করো আস্তে আস্তে বড় লেখার, ভবিষ্যতে যেন স্ক্রিপ্ট লিখতে পারো সেরকম একটা চেষ্টা থাকুক।
আচ্ছা বুঝতে পারলাম।
ওকে অল দা বেস্ট, ভালো থেকো আদিত ইশরাক।
থ্যাংক ইউ,
আল্লাহ ধন্যবাদ তোমাকে। আর আরেকজন লিখেছেন সেতু ভাই, ধোকা দিতে গিয়ে নিজেই হলো বোকা, আলম লিখেছে তিনি তাকে। হ্যাঁ এই সাইফের চরিত্রে অভিনয় করেছেন সেতু। আর আপু ভূতের সাউন্ড শুনে আমার হার্ট স্পন্দন অফ হয়ে যায় মনে হয়, আলম লিখেছেন। আচ্ছা হার্ট স্পন্দন, হৃদয় স্পন্দন শুনেছি, এরকম অদ্ভুত বাংলা বাংলিশ কথা শুনি নিয়ে আগে লিখেছে। এটা কে লিখেছেন? আচ্ছা আপনার লেখা বোধহয় পড়েছি একবার, খুব কষ্ট করে পড়তে হয়েছে আমাকে। রুবেল লিখেছে টঙ্গীতে কুয়াশার 50তম পর্বে এবিসি সকলকে জানাই কংগ্রেচুলেশন, জয় হোক কুয়াশা টিম, লং লিভ কুয়াশা টিম, থ্যাংকস ফর অল। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার করে লিখে পাঠাবার জন্য, কংগ্রেচুলেশন জানাবার জন্য। শামিন আপু তোমাদের 50তম এপিসোডের জন্য অনেক শুভকামনা জানাচ্ছি, আশা করি তোমাদের এই প্রোগ্রাম আরো এগিয়ে যাক। চিটাগং থেকে প্রিয়া, ধন্যবাদ প্রিয়া। হাই আপু, রূপা বলছি, খুব ভালো লাগলো কাহিনীটা, খুব ভালো ছিল, আমার হাজবেন্ড অসুস্থ, ওর জন্য দোয়া করো। আই লাভ ইউ বিপ্লব অ্যান্ড আই লাভ কুয়াশা। আমি দোয়া করি তোমার হাজবেন্ড যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভালো স্টোরি আপু, কংগ্রেটস অন 50th অ্যানিভার্সারি। তোমাদের পুরো টিমের পিকচার দাও না কেন, হিমেল ফ্রম উত্তরা। হ্যাঁ, খুব শীঘ্রই আমাদের পুরো টিমের ছবি দেখতে পাবে কুয়াশা টিমের। আমাদের সেরকম প্রস্তুতি চলছে ছবি দেওয়ার, অপেক্ষা করে দেখতে পাবে অচিরেই। চিটাগং থেকে, চিটাগং জিএসি মোড় থেকে লিখেছে ইফতি। শামিন আপু, আপনি কুয়াশা টিমে, আপনি কুয়াশা টিমে অলওয়েজ থাকবেন, আপনি না থাকলে আর শুনবো না। আমি তো কুয়াশা টিমের কান্ডারে, আমি না থাকলে কেমন করে চলবে? কুয়াশা টিম হচ্ছে শুরুতে একবার বলেছি আমার ড্রিম প্রজেক্ট। আমি একটা কিছু বলতে চাই বন্ধুদের, ছোটবেলা থেকে আমার না খুব প্রাইভেট ইনভেস্টিগেটর হবার শখ ছিল, নানা রকম বই পড়ে চলে যেটা হয়, তো সেটা বাস্তবায়িত তো হয়নি। এই কুয়াশাতে এসে কিছুটা সেই স্বপ্নটা পূরণ হয়েছে। যে কুয়াশা যে ডাইরেকশনটা দিই, এটা পড়তে পড়তে আমার মাঝে মাঝে মনে হবে যে আমি কিছুটা কিছুটা সেরকম কাছাকাছি কিছুটা হতে পেরেছি। আপু, আমি সুপ্তিকে অনেক ভালোবাসি। আচ্ছা, এখানে তো ভালোবাসার কথা আজকে না বললে, তুমি তো প্রেম রোগের জন্য থাকুক আগামী শনিবারের জন্য। সনিট লিখেছে নারায়ণগঞ্জ থেকে, আজকের গল্পটা চরম হয়েছে শ্যামিন আপু, তোমার ভয়েসটা খুব সুইট, অনেক ধন্যবাদ। আমি আরশাদ, অনেক ভালো স্টোরিটা শুনে ভালো লাগলো, লাভ ইউ আপু, থ্যাংকস ফর টিমকে। হুমায়রা তাবাসসুম উত্তরা থেকে লিখেছে, অসম গল্প হয়েছে আপু, কি বলবো বুঝতে পারছি না, উচিত শিক্ষা হয়েছে, লোভিস, থ্যাংকস কুয়াশা টিম, একেবারে সঠিক কথা। মিসবা যাত্রা মহিলা লিখেছে, আই লাভ ইউ শ্যামিন আপু, গ্রেট কুয়াশা। শাহিন আলম লিখেছে, মিথ্যার, এটা কি লিখেছে, মিথ্যার কান্দে আপু আমরা, আচ্ছা আমি বুঝতে পারলাম না ভাইয়া, আরেকবার লিখলে খুব সহজ করে লিখলে পড়তে পারবো। ভালো স্টোরি আপু, কংগ্রেটস। আচ্ছা, মোজাম্মেল লিখেছেন নিমতলা থেকে, থ্যাংকস আপু সুন্দর গল্পের জন্য, থ্যাংকস। শাহিন আলম লিখেছেন, আপনি আবারও আপনি লিখেছেন যেটা আমি পড়তে পারছি না ভাই। নিপা লিখেছে, আপু সাইফ রিনাকে বিবাহ করবে অ্যান্ড তানির সাথে, তানিয়ার সাথে প্রেম করবে, তানিয়া অ্যান্ড সাইফ দুজনে মিলে রিনাকে মেরে ফেলবে, মেরে ফেলার চিন্তা করবে অ্যান্ড তানিয়া সাইফকে ধোকা দেবে। বাবা অনেক কিছু চিন্তা করে ফেলেছে। অভি লিখেছে, জানো শামিন আপু কি কি শুনাইলা এটা ফাটাফাটি, আমি তো কখনোই ভাবি নাই এমন কিছু একটা কাহিনী হবে। এটা কিন্তু একেবারেই প্রেডিক্ট করা যাচ্ছিল না যে শেষটা যেরকম হবে, এটা কেউ, আমি একেবারে লিখে দিতে পারি, কেউ কল্পনাও করতে পারিনি। ধ্রুব লিখেছে মোহাম্মদপুর থেকে, আসলে প্রবাদটি বাস্তব, লোভে পাপ, পাপে মৃত্যু, একদম সঠিক। ডার্ক সিয়াম লিখেছে, আপু রাত রাতে মেইন গল্পের পর আরো গল্প শোনালে খুব ভালো লাগতো, আমরা তো সারা রাত জেগে থাকি, তাই আর কি সারা রাত থাকি, তার গল্প পড়ে শোনাই। রায়হান বাড়ি থেকে বলছে, আপু আজ খুব ভয় লাগছে কিন্তু শুনতেও খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ রায়হান। শাহিন আলম লিখেছে, শাহিন আলম আপনি লিখে আমি বারবার পড়তে পারছি না। এম মোহাম্মদ পাবিল লিখেছে, রিপা মরিয়ম রোশনি থেকে, রোশনি এরা সাবা থেকে লিখেছেন সব একসঙ্গে, শামিল আপু কেমন আছেন, আজ অনেক ভালো লাগছে, প্লিজ এসএমএস টা করবেন, থ্যাংকস কুয়াশা টিম। পারভিন মিরপুর থেকে লিখেছে, অসাধারণ হয়েছে, হাই আপু আমি দুর্লভ, অসম স্টোরি, টুডে স্টোরি ইজ সো গুড, থ্যাংকস কুয়াশা অ্যান্ড ইউ অ্যান্ড অলসো ইউ আপু তকির। সোহেল রামপুর থেকে লিখেছে, ইটস টু গুড অসম স্টোরি। আচ্ছা, মেহেদি লিখেছে চিটাগং থেকে, আপু অসম স্টোরিটা, এত ভালো স্টোরি আমি লাইফে শুনিনি, আপনাকে অ্যান্ড এবিসির পুরো টিমকে থ্যাংকস, লাভ ইউ আপু। আপু ভূতের সাউন্ড শুনে আমার হার্ট স্পন্দনে পড়েছি, একই এসএমএস অনেকবার এসেছে। ও ওমর সাকিব লিখেছে, খুব ভালো লাগলো শুনে, থ্যাংকস কুয়াশা টিম। শাহিন আলম, ও শাহিন আলম আপনি আমাকে পাগল করে দিচ্ছেন। অরিন্দম লিখেছে, আপু তোমার ভয়েসটা খুব সুন্দর অ্যান্ড কুয়াশাকে কংগ্রেচুলেশনস অ্যান্ড কাহিনীটা অনেক ভালো হয়েছে, অনেক ধন্যবাদ আপু, তোমার স্টোরি শুনে আই ক্যানট গো আউট অফ দ্য রুম। আচ্ছা, আলম তিতুমুর কলেজ থেকে আবার লিখেছেন। আচ্ছা, ফিওনা লিখেছে মিরপুর থেকে, ইন্টারেস্টিং স্টোরি, একদম সঠিক, ভীষণ ইন্টারেস্টিং ছিল আজকের স্টোরিটা। পিয়াল লিখেছে, ইটস ভেরি ব্যাড, কেউ, আমি ঠিক বুঝলাম না আপনি কি লিখেছেন, আই এম সো সরি, যখনই সময় পাই তখনই মনে হয় আমি যার কথা এত ভাবি সে কি আমার কথা ভাবে। ভাই আপনি কুয়াশা শুনতে শুনতে এগুলোও চিন্তা করে ফেলেছেন? আচ্ছা এখন কথা বলবো, ফোনে লাইনে আছেন আমাদের সঙ্গে সঞ্জয় দেবনাথ। সঞ্জয় দেবনাথ, দেবনাথের বেশ কয়েকটা লেখা আমরা কুয়াশা পড়ে শুনিয়েছি, আর তার সঙ্গে কথা বলছি তিনি। হ্যালো, আর আপনি বেশ কয়েকটা গল্প, মানে 5-6টা গল্প পাঠিয়েছেন, আপনার গল্প কিন্তু বেশ কয়েকবার পড়া হয়েছে তাই না?
পড়া হলে খুব ভালো লাগে, না দুটো ভালো লাগে, কারণ কুয়াশাটা বর্তমানে অত্যন্ত জনপ্রিয়।
আপনি কি করেন ভাই?
আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি।
আচ্ছা, আপনি চট্টগ্রাম থাকেন তাই তো?
হ্যাঁ, চট্টগ্রাম।
আচ্ছা, কবে থেকে শুনছেন কুয়াশা? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন এবং আগামীতে আরো লেখা চাই, আরো
শুভকামনা।
আচ্ছা, আজকে কুয়াশা 50তম পর্ব সম্প্রচারিত হচ্ছে।
ধন্যবাদ।
হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমাদের ইচ্ছে ছিল আমাদের আরো কিছু বন্ধুদের সঙ্গে কথা বলা, যাদের যারা আমাদেরকে আরো অনেক লেখা পাঠিয়েছেন, যেমন আদি বিশ্বাক এবং আজকে আরেকজন ছোট বন্ধু যার লেখা আমরা পড়লাম শুরুতে, যার আজকে লেখা পড়া হয়েছে, কিন্তু তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে পারি, তার ফোন নাম্বারটি পাওয়া যায়নি। তো যাই হোক, আমি এসএমএস পড়তে চলে যাচ্ছি। আবারও তনিমা লিখে পাঠিয়েছেন, আমার ধারণা তানিয়া সাইফকে ইউজ করছে, পরে সে সাইফকেও খুন করবে। কিছুটা কাছাকাছি, কিন্তু খুন টুনের বিষয় আজকে ছিলই না একেবারে। হ্যালো শামিন আপু, আই এম রাহাত ফ্রম নারায়ণগঞ্জ, আমি কুয়াশা খুব লাইক করি এবং যেদিন প্রথম কুয়াশার শুনেছি তারপর থেকে একটা এপিসোডও মিস করিনি। রুবেন লিখেছে চিটাগং আগ্রাবাদ থেকে, শামিন আপু সাইদ রিনাকে খুন করে তানিয়াকে বিয়ে করবে। রুবেন লিখেছে টঙ্গী থেকে, সাইফ হলো কর্তৃত্বহীন, মানে কি তানিয়া ছিল মূল কারণ। আপু সাইফ এন্ড তানিয়া প্ল্যান করে রিনাকে মেরে ফেলবে। নীলার উত্তর থেকে লিখেছে, সাইফ সম্পত্তির জন্য রিনাকে খুন করবে। আচ্ছা বন্ধুদের জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু নিচে থেকে শুরু করেছি পড়া, এখন আমি যেই জায়গায় গিয়েছি সেটা যখন মানে যখন আমাদের কাহিনীটা চলছিল তখন। আনিকা মতিঝিল থেকে লিখেছে, ইউ আর ভেরি ভেরি স্পেশাল ফর মি, কুয়াশ অ্যান্ড ইউ বোথ, আপু তোমার ভয়েসটা খুব সুইট, কুয়াশা টিমকে অনেক অনেক থ্যাংকস। রাকিব ঢাকা ইউনিভার্সিটি, কাপু তুমি দুবার বললে আজ 50তম পর্ব। হ্যাঁ এটা আমি ভুল করেছি, আমি সেটা বলেছি তখন এক্সাইটমেন্ট হচ্ছে, আমি 50তমকে 50তম বলে ফেলেছি, আমি একটু আগে সরি বলে ফেলেছি পড়ার আগে। নিপালে গেছে, আপু সাই প্রিনার সাথে প্রেম করবে। আচ্ছা এটা আমি পড়েছি, বিবাহ করবে, কোনোটাই হয়নি। জামিন আপু তুমি আজ এবিসি রেডিওতে সারা রাত থাকবে, গল্প করবে এন্ড গান শোনাবে, মিস্টার হারুন। আমার কোনো কাজ নেই তো আর, আমি সারা রাত থাকবো এখানে। লাভ বার্ড ফ্রম মগবাজার লিখেছে, প্রেম মানুষকে কত বদলে দিতে পারে তাই না, রিনার মতো বদমেরা ভালো হয়ে যায় প্রেমে পড়ে। আমি অ্যালেক্স, জামিন আপু আপনার কণ্ঠ অনেক সুন্দর, আই লাভ কুয়াশা আর আই লাভ জামিন আপু। থ্যাংক ইউ অ্যালেক্স। শামিন তুমি আজ এটা আবার এসছে। বিকাশ লিখেছে, দীপঙ্কর বিকাশ এবং দীপঙ্কর টিকা তুলে থেকেছে, হাই শামিন আপু কুয়াশা দারুণ লাগছে, অনেক ধন্যবাদ। শামিন তুমি আচ্ছা, এই শামিন একই এস এম এস এতবার কেন আসে আমি ঠিক বুঝতে পারছি না। শামিন আপু আপনাদের আজকের কুয়াশা একদম লাভ স্টোরির মতো, আই লাইক ইট। আমার কাছে একটি ঘটনা আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনার ঘটনা আছে আপনি পাঠিয়ে দিন, আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ফোন করে তো লাভ নেই, আপনি বরঞ্চ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা আরও একবার জানিয়ে দিচ্ছি, কুয়াশা FM8920@gmail.com এই ঠিকানায় পাঠাতে পারেন, অথবা আমাদের এবিসি যে ঠিকানা আছে সেখানে আপনি পোস্ট করে পাঠাতে পারেন, আপনি এসে পৌঁছে দিয়ে যেতে পারেন। এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, সেকেন্ড ফ্লোর, ঢাকা কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানায়। খুবই সহজ, আপনি যে কোনো সময় এসে পৌঁছে দিয়ে যেতে পারেন। আপনি গল্প পাঠাতে পারেন বা আপনারা চাইলে স্ক্রিপ্টও পাঠাতে পারেন। স্ক্রিপ্ট পাঠাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে পয়েন্ট 16 এই ফন্টে লিখতে হবে, মিনিমাম 135 মিনিমাম 30-40 পাতা, তার উপরে যতটা হয়, যত বেশি বড় হবে আমাদের জন্য তত ভালো। এবং আপনারা তো জানেন কন্টেন্ট কি, সেটা বলার কিছু নেই, ভূত হতে পারে, মাদার কেস হতে পারে, রহস্যের কাহিনী হতে পারে, যে কোনো কিছু, কিন্তু রহস্য থাকতে হবে। কোন প্রেমের কাহিনী বা এরকম কোনো গল্প পাঠালে সেটা হচ্ছে হবে না, সেটা রিজেক্ট হয়ে যাবে। ফ্যান্সি লিখেছে এই শোটার একটা পর্ব মিস করলে সেদিন ভীষণ খারাপ লাগে, আমি এই শো ভীষণ লাইক করি, অনেক ধন্যবাদ ফ্যান্সি। ভূতের স্পন্দন শুনতে শুনতে আরেকজন এতগুলো পাঠিয়ে দিয়েছে, বেশি ভয় পেয়ে গেছে মনে হয়। সাজিদ লিখেছে লক্ষ্মীবাজার থেকে, স্বামীর আপু আমি ক্লাস 7 পড়ি, আমি কখনো কুয়াশা মিস করি না, আই লাভ কুয়াশা। একটু আগে বলছিলাম যে সপ্তম শ্রেণীর বন্ধুর সংখ্যা আমার অনেক বেশি। আপু তোমার স্টোরি শুনে আই ক্যানট গো আউট ফ্রম দ্য রুম, আলম তিতুমির কলেজ থেকে। আচ্ছা এত পিছনে আগে চলে আসলাম কি করে। আচ্ছা আমি একটু শুরুর দিকে যাচ্ছি, যারা প্রথম দিকে পাঠিয়েছেন অনেকেই কংগ্রেচুলেশন। ফামিদা বাড়ি লিখেছেন 50তম পর্বের শুভেচ্ছা রইল কুয়াশা টিমের জন্য, ফেমাস রাইটারদের লেখাগুলো শুনতে দারুণ লাগে, আপনাদের প্রতি পর্বে ম্যাচিউরড হচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে ফামিদা বাড়ি, অনেক ধন্যবাদ। লামিয়া লিখেছে কলাবাগান থেকে, আপি দিস স্টোরি ওয়াজ অসম। একজন লিখেছে আপু আশা করি আজকে স্টোরিটা সুন্দর হবে, তাসমিয়া। আমাদের ছোট্ট বন্ধু তাসমিবু আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, তারটা কোথায় যেন হারিয়ে গেল, তখন আয়োজন চলবার সময় আমি দেখছিলাম কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছিলাম, সরি তাসমিবা, কিন্তু তুমি আমাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছ আমাদের 50th এপিসোডের, সেজন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর যে সময় ফ্যান পেজ অনেক এসে গেছে সেটা হয়তো সময় করে। নাহিদ আমিন লিখেছে শামিন আপু আর শামিনের ফ্যান পেজে, রহস্য জালে ঘেরা আমাদের চলার পথে অনেকটা ভয়ের ঘটনা ঘটে প্রতি মুহূর্তে, তাই কুয়াশার যে গল্প প্রতি সপ্তাহ সোমবার আমি শুনি, তা শুনে ভয় তো দূরের কথা, বরং তোমাদের উপর আচ্ছা তার ভয় করে না খুব একটা, সেটাই লিখেছেন। অনেক লম্বা লেখা তাই পড়তে পারলাম না, আমার সময় বেশ বড় লেখা। মোহাম্মদ সজীব হোসেন লিখেছে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে, কুয়াশার 50তম এপিসোডের জন্য ধন্যবাদ জানাই। আর মোহাম্মদ সিফাত লিখেছেন শামিন আপু মিউজিকটা অফ করেন, ভয় লাগছে। আর মেহেদী হাসান লিখেছেন পারো তো আমাকে ভয় দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ এখান থেকে না পড়ে SMS পড়ি, সেগুলো না হয় বাড়ি গিয়ে উত্তর দেওয়া যাবে। আমাদের সময় প্রায় শেষ, আজকে 50তম পর্বে এখানেই হয়তো বিদায় নিতে হবে, কিন্তু তারপরেও পড়ছি আরো কয়েকটা SMS পরে বিদায় নিচ্ছি। শামিল আপু একটু হাসো প্লিজ, তোমার সিরিয়াসনেস খারাপ লাগছে, একদিন বিপিকে নিয়ে এসো, আগামী সামনে শনিবারই আসবো। কুয়াশা তো কোনো হাসির আয়োজন না, এখানে রহস্যের আয়োজন, এখানে হাসলে কে ভালো লাগবে। আর তাসমিবা লিখেছে আপনি নিশান মনে মোনা হওয়া তোমাকে শুনছে, মনে হয় তোমাকে প্লিজ হাই বলো। আচ্ছা হাই নিশান। খালিদ লিখেছে মহসিন কলেজ থেকে কেমন আছেন আপু, ডিনার করেছেন? হ্যাঁ ডিনার অনেক আগে করেছি। আচ্ছা একজন লিখেছেন তার নাম হচ্ছে ইমন, ক্লাস 7 এর পর, হাই শামিন আপু আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে ইমন, আশা করছি আজকে কুয়াশা থেকে ভালোই বার্থডে গিফট পাবো, আশা করি পেয়ে গেছে, কারণ আজকে কুয়াশার 50তম পর্ব। মুমু মুমুনিসা লিখেছে সপ্তাহের সবচেয়ে বেস্ট ডে সোমবার, সকাল থেকে ওয়েট করছি, আই লাভ ইউ শামিন আপু, কল করার নাম্বারটা স্লোলি বলো প্লিজ, অ্যান্ড অলসো থ্যাংকস কুয়াশা টিম। আচ্ছা, আমাদের তো কল করার নাম্বার এটা তো দেই না আমরা, সাধারণত প্রেম রোগে আমরা কথা বলি। এটা হচ্ছে যারা আজকে আমাদের যে দুজন বন্ধু আমাদেরকে অনেক লেখা পাঠিয়েছেন, যাদের লেখা ছোট ছোট গল্প, ভয়ের বা রহস্যের গল্প আমরা পড়েছি কুয়াশা, তাদের সঙ্গে কথা বলেছি। অন্য কোনো আয়োজনে বা অন্য কোনো কুয়াশার আয়োজনে হয়তো কখনো সুযোগ হলে আবার হয়তো কাউকে ডাকা হবে, তখন হয়তো আপনাদের কাউকে নিয়ে এসে বা হয়তো সেরকম সুযোগ হলে কখনো কথা বলা যাবে। আজকে এই পর্যন্তই থাকো কুয়াশার 50তম পর্বে। সবাইকে আরো একবার সব বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের সঙ্গে পুরো কুয়াশা টিমের সঙ্গে এই দীর্ঘ দীর্ঘই বলবো এক বছর হয়ে যাবে 16 তারিখ, আগামী সপ্তাহে 51তম পর্ব সম্প্রচারিত হবে পহেলা বৈশাখের দিন, সেদিনের সঙ্গে থাকবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং কুয়াশার সঙ্গে থাকবেন। শুভরাত্রি।
জীবন
ভাববেন এও কি সম্ভব। এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে।
This track was downloaded from FusionBD.com.